exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM. Shuruye gala kuasha brought to you by Igloo Ice Cream, a world of great taste. Ashange achi ami Archie Sharmin. Ashurute royeche kuasha X-Files er shotto ghotona. Ajke kuasha X-Files er je shotto ghotona ti shunbo, tar naam hocche Best Friend Betrayal. Ashun tahole kuasha X-Files er shuni The Best Friend Betrayal. Chelche kuasha brought to you by Igloo Ice Cream. Ar pichhi X-Files shesh howar por. ১৬ বছর রেচেল, স্কাইলার আর শিলা বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই তাদের মধ্যে থেকে একজন কোথায় যেন হারিয়ে যায়। আসলে হারিয়ে যায় না, খুন হয়, যে খুনের জন্য দায়ী থাকে তার বাকি দুজন বন্ধু। ১৬ বছরের মেয়েটাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়। তিন বন্ধুর মধ্যে স্কাইলার নিজ ২০১২ সালের জুলাই মাসে তার বাসা থেকে গায়েব হয়ে যায়। স্কাইলারের বাসার সাথে থাকা সিসি ক্যামেরা দেখে তদন্ত করে জানা যায় যে সেদিন রাতে তার রুমে জানালার কাছে পার্ক করা গাড়িতে সে খুব দ্রুত উঠে কোথাও চলে যায়। ফ্ল্যাগ নামের এক বন্ধুর গাড়ি করে সেই যে স্কাইলার ঘুরতে বের হয়, তারপর ৬ মাস পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। তবে লম্বা সময়ের বিরতির পর রেচেল তার মুখ খোলে। সে স্বীকার করে যে স্কাইলারের হত্যার পেছনে রেচেলের নিজের হাত তো ছিলই, তার সাথে তাদের আরেক বন্ধুরও হাত ছিল। সে মেয়েটাই স্কাইলারকে বাসা থেকে বের করে আনতে সাহায্য করেছিল, আর ফ্ল্যাঙ্ক নামে কেউই আসলে জড়িত ছিল না। রেচেল জানে সে আর শিলা মিলে স্কাইলারকে একটা নীরব চুপচাপ এলাকায় নিয়ে যায়, আর নিয়ে গিয়ে তাকে ছুরি দিয়ে ততক্ষণ আঘাত করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার দম বন্ধ না হয়। এত নির্মমভাবে নিজের বন্ধুকে হত্যার কারণ জানতে চাইলে রেচেল শুধু এইটুকুই জানায় যে তারা দুইজনই আর স্কাইলারের সাথে বন্ধুত্ব রাখতে চাচ্ছিল না, তারা দুজন মিলে তাকে মেরে ফেলে। রেচেলের স্বীকারোক্তির পর শিলাও তার জড়িত থাকার বিষয়টা স্বীকার করে। ফার্স্ট ডিগ্রি মার্ডার কেসের অংশ হওয়ার কারণে রেচেল আর শিলা দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। স্কাইলারের বাবা মা তখনও বুঝে উঠতে পারেনি যে কি হয়েছিল তাদের ছোট বাচ্চা মেয়েটার সাথে, আর কেনই বা স্কাইলারের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরা এইভাবে হত্যা করল তাকে। বন্ধুত্ব আসলে টিকেই থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে, আর এই চমৎকার সম্পর্ককে মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর রূপ দিতে পারে তাদের মধ্যে হওয়া বিশ্বাসঘাতকতা। আজকের এক্সপ্রাইজ এর সত্য ঘটনা এমন গভীর বন্ধুত্বের মাঝে পিষে যাওয়া একটা ১৬ বছরের নিরীহ প্রাণ স্কাইলারকে নিয়ে। নর্দার্ন ওয়েস্টার্ন ভিলেজের একটা কলেজে তিন বান্ধবী একসাথে পড়াশোনা করত। তাদেরকে একসাথে দেখে কেউ ভাবতেও পারেনি যে তিনজনের মধ্যে যে কোনো কারণ এমন জটিল কোন গোপন রহস্য থাকতে পারে। তিনজন টিনেজার মিলে এমন কোন অদ্ভুত ভয়ঙ্কর খেলা খেলে যেটা পরিণতির কল্পনার থেকে অনেক বেশি খারাপ হয়। আর বান্ধবীদের বিশ্বাসঘাতকতার খেলার মধ্যে কেন্দ্রবিন্দু ছিল স্কাইলার। তার বাবা ডেভ ওয়ালমার্টে আর মা মেরি মেডিকেল অফিসে কাজ করত। ১৯৯৬ সালে স্কাইলারের জন্ম হওয়াতে তার বাবা মার স্বভাবতই অনেক খুশি ছিল, কারণ মেয়েটাই ছিল তাদের প্রথম এবং একমাত্র সন্তান। সময় হওয়ার আগে নিজে নিজে পড়তে বসে যাওয়া স্কাইলার গণিতে অনেক পটু ছিল। পরে যখন নার্সারি স্কুলে পড়া শুরু করে তখন তার প্রথম বন্ধু হয় মর্গান লরেন্স। স্কাইলারের বন্ধুর পরিবারের সাথেও স্কাইলারের পরিবারের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। মর্গান আর স্কাইলার খুবই ভালো ছাত্রী ছিল। স্কাইলারের ক্রিমিনাল লয়ার হওয়ার খুব ইচ্ছে ছিল, তবে যদিও হাই স্কুলে ভর্তি হওয়ার পর তার একটু দূরে সরে যায়, আর তখনই তার জীবনে শিলা আসে। তাদের মধ্যে বন্ধুত্ব অনেক গভীর হয়ে ওঠে, এমনকি তার একে অপরকে বোনের মতো করে দেখত, কেননা তাদের বন্ধুত্ব ছিল একদম ছোটবেলার, প্রায় ৮ বছর বয়স থেকে। তারা একই স্কুলে একসাথে পড়াশোনা করত, আর যতক্ষণ বাসায় থাকত সারাদিন সারা রাত একে অপরের সাথে ফোনে কথা বলত। কোনোভাবেই দুই বান্ধবীকে আলাদা করা যাচ্ছিল না। এক পর্যায়ে শিলা স্কাইলারের বাসায় থাকতে চলে আসে, তখন বিষয়টা তার বাবা মার খুব একটা পছন্দ হয় না, কিন্তু তাও মেয়ের খুশির জন্য বাবা মা কিছুই বলে না এবং শিলাকে মেনে নেওয়ার চেষ্টা করতেন। শিলা নিজেকে স্কাইলারের জীবনের কেন্দ্রবিন্দু মনে করত। স্কাইলারের জীবনের ছোটখাটো প্রত্যেকটা বিষয় যেন শিলার নিয়ন্ত্রণে থাকত। এর মধ্যে হঠাৎ করে রেচেল তাদের স্কুলে ভর্তি হয়। আস্তে আস্তে রেচেলের সাথে তাদের বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। তারা সারাদিনই কম বেশি একসাথে থাকত। কেউ ভাবতেও পারেনি স্কাইলারের সাথে তার দুইজন বোনের মতো বন্ধু এমন কিছু করতে পারে। জুলাই মাসের ১২ তারিখে স্কাইলার তার বাসা থেকে শেষবার বের হয়। যেদিন স্কাইলার বাসা থেকে গায়েব হয়ে যায় সেদিন সবকিছু বেশ স্বাভাবিক ছিল। রাতে ঘুমানোর আগে স্কাইলার তার মা আর বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, আই লাভ ইউ মাম এন্ড ড্যাড। কে জানত যে এই বলাই শেষ বলা হবে। তবে দুপুরবেলা যখন স্কাইলারের বাবা তার রুমে গিয়ে দেখে বিছানায় স্কাইলার নেই, তখন সে চিন্তিত হয়ে পড়ে। তারপর দেখে তার রুমের বড় জানালাটা খোলা। স্কাইলারের মাকে ডেকে জিজ্ঞেস করে তিনি বলেন শিলাকে ফোন দিতে, কিন্তু সে কিছুই জানায় না। তারা অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু পরে কোনো উপায় না পেয়ে স্কাইলারের বাবা 911 ফোন দেয়, কারণ কোন একটা ঝামেলা যে হয়েছে সেটাই তারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছিল। তবে এর মধ্যে শিলা স্কাইলারের মায়ের কাছে ফোন দেয়। শিলা বলে যে তাকে সত্যটা জানাতেই হবে। সে বলে যে স্কাইলার সহ তারা তিনজন রাতে ঘুরতে বের হয়েছিল, তবে মধ্যরাতে স্কাইলার বাসায় ফিরে যেতে চায়, তাই রেচেল আর শিলা তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। স্কাইলারের মা মনে করে শিলা সত্যিই বলছে, কেননা এর আগেও তারা তিন বন্ধু এরকম রাতের বেলা ঘুরতে বের হয়ে কারফিউর মধ্যে ধরা পড়ে গিয়েছিল। তাছাড়া স্কাইলারের রুমের বড় জানালাটা বাইরে একটা ছোট্ট চেয়ার শিলার কথাকেই সঠিক প্রমাণ করছিল। পরবর্তী 24 ঘন্টায় যখন স্কাইলারের কোনো খোঁজ পাওয়া যায় না, তখন পুলিশ অফিসার জেসিকা কোল স্কাইলারের কেসের দায়িত্ব নেয়। প্রথম দেখায় সে মনে করে স্কাইলার হয়তো বাসা থেকে কোথাও পালিয়ে গিয়েছিল। তাছাড়া সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছিল যে স্কাইলার রাত 12:30 বাজে এমন একটা সময় বাসা জানালা দিয়ে বের হয়ে গাড়িতে উঠেছিল। গাড়ির নিয়ন্ত্রণ বা অন্য কোনো তথ্যই পায়নি তদন্তকারীরা। এরই মধ্যে এলাকার সবাই মিলে স্কাইলারের জন্য মোম জ্বালিয়ে তাকে স্মরণ করছিল। এমন সময় শিলা বাসায় এসে স্কাইলারের বাবা মাকে সান্ত্বনা দিতে থাকে। সে তাদের বলে সব ঠিক হয়ে যাবে, স্কাইলার বাসায় চলে আসবে। তাছাড়া শিলার নিজেরও স্কাইলারকে অনেক মনে পড়ছিল আর সে চাইছিল স্কাইলার যাতে ফিরে আসে। শিলা স্কাইলারের মা ম্যারির সাথে তার বিছানায় বসে অনেকক্ষণ কান্নাকাটিও করে। শিলা ম্যারিকে সাথে নিয়ে জায়গায় জায়গায় স্কাইলারের ছবি পোস্টার লাগিয়ে দেয়। বাসায় বসে দরজা ঠুকে ঠুকে তারা স্কাইলারকে খুঁজে বের করার চেষ্টা করে। তাছাড়া ক্রিসিটামে শিলার একজন ফ্যামিলির ফ্রেন্ড ছিল যে স্কাইলারকে নিয়ে শিলার দুশ্চিন্তার বিষয়ে সাক্ষীও দিয়েছিল। ক্রিসি জানায় শিলা তাদেরকে কোনো একটা উপায় বের করে যেভাবেই হোক স্কাইলারকে খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু এক সপ্তাহ পরেও স্কাইলারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে স্কাইলারের আন্ট ক্যারেনও স্কাইলারকে নিয়ে ভেবে ভেবে ভয় পাচ্ছিল যে খারাপ কিছু হচ্ছে কিনা, কেননা তার ভাষ্য মতে না বলে কোথাও পালিয়ে বা হারিয়ে যাওয়ার মতো মেয়ে স্কাইলার কখনোই না। অফিসার জেসিকার ধারণা ছিল যে স্কাইলার স্বেচ্ছায় কোথাও চলে গেছে। তবে তাই যদি হয় তাহলে স্কাইলার তার ফোন বা এটিএম কার্ড কোনোটাই কেন ব্যবহার করছিল না। অফিসার জেসিকা তার খোঁজ চালিয়ে যাচ্ছিল। শহরের বিভিন্ন জায়গা হোক বা স্কাইলারের সামাজিক যোগাযোগ কোনটাই বাদ দেয়নি সে। এর মধ্যে পুলিশ একটা অদ্ভুত ক্লু খুঁজে পায়। সেই সময় স্কাইলারের বাসার এলাকাতেই দুইটা ব্যাংকে ছিনতাই হয়। ছিনতাই মামলার তদন্তে কে বা কারা জড়িত ছিল তা উদ্ঘাটনের কাজ করছিল ওয়েস্ট ভার্জিনিয়া স্টেটের পুলিশ রনি গ্যাসকিন্স। যেহেতু স্কাইলারের নিখোঁজ হওয়া আর ছিনতাই হওয়ার ঘটনা একই সময় ঘটেছিল, সেই সুবাদেই রনিকে স্কাইলারের কেসের ব্যাপারে কথা বলতে ডাকা হয়। যে রাতে স্কাইলার বাসা থেকে বের হয়েছিল সেই রাতেই একটা এলাকায় একটা টিনেজ পার্টি চলছিল। ধারণা করা হয় যে বা যাদেরকে ছিনতাইকারী বলে সন্দেহ করা হচ্ছিল তাদের কারোর সাথে স্কাইলার সেই টিনেজ পার্টিতে ছিল, আর পার্টি শেষে নেশাগ্রস্ত হয়ে হয়তো তারা স্কাইলারের সাথে অনেক খারাপ কিছু করে ফেলে আর পরবর্তীতে ডেড বডি লুকিয়ে ফেলে। তবে এই পুরো বিষয়টাই তদন্তকারীদের ধারণার অংশ ছিল। স্কাইলার নিজে কখনো নেশা করে নাই, সুতরাং এইসব গুজব ছড়িয়ে তখন শুধু পুলিশকে অন্যমনস্ক করা হচ্ছিল। আর এইভাবে চলতে চলতে প্রায় 1 মাস হয়ে যায়, কিন্তু স্কাইলারের কোনো খোঁজই কেউ পায় না। এদিকে অফিসার রনি রীতিমতো শপথ নিয়ে ফেলে যে করেই হোক এই কেস সে সমাধান করবে। স্কাইলারের স্কুলের ফ্রেন্ডস ক্লাসমেট সবাই স্কাইলারের অপেক্ষায় তাকে নিয়ে দুশ্চিন্তা ছিল। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে গুজব ছড়াচ্ছিল যে স্কাইলার অন্য কোনো শহরে থাকছিল যাতে করে সে অবাধে নেশা করতে পারে। ড্যানিয়েল নামে তাদের তিনজনের একটা কমন ফ্রেন্ড ছিল। তার ধারণা ছিল যাই হোক না হোক রেচেল আর শিলা অবশ্যই স্কাইলার সম্পর্কে কিছু জানত যেটা তারা সবার কাছ থেকে লুকিয়ে রাখছিল। শুধু ড্যানিয়েলই না, সবাই বুঝতে পারছিল যে রেচেল আর শিলা গোপন কিছু জানে, আর তাই সে সময় দুই বান্ধবীকে সবাই খুব কম বেশি মুখ খোলার জন্য চাপ দেয়। শুধু সানায়া আর ফ্যান্টাসিয়া নামে কিছু বন্ধু বান্ধব রেচেল আর শিলার পক্ষে কথা বলে, বাকি সবাই তাদের সন্দেহ করছিল বলা যায়। কেননা এরই মধ্যে FBI স্কাইলারের কেসে যোগ দেয়, আর সবার প্রথমেই তারা স্কাইলারের স্কুলে সবার ইন্টারভিউ নেয়। তারা জানতে চায় রেচেল আর শিলা সম্পর্কে। এমনকি রেচেল আর শিলাকে তারা আলাদা আলাদা লাই ডিটেক্টর মেশিনের সাহায্যে জিজ্ঞাসাবাদও করে। যদিও তখন স্কাইলারের বাবা অফিসারদের বলে যে রেচেল শিলা তার মেয়ের মতোই, তারা স্কাইলারের ক্ষতি চাইবে না, তাই তাদের কোন চাপ না দিতে বা এইভাবে হ্যারাস না করতে। কিন্তু FBI তাদের কাজ চালিয়ে যায়। FBI জানায় যে জিজ্ঞাসাবাদের সময় শিলাকে একদম স্বাভাবিক মনে হলেও রেচেল একেবারে অন্য মনস্ক ছিল। সে পুরোটা সময় টেবিলে পেন্সিল দিয়ে আঁকা আঁকি করছিল আর এদিক ওদিক দেখাচ্ছিল। রেচেল শিলা দুজনের একজনেরও স্টেটমেন্টে তারা কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছিল না। যতবারই ইন্টারভিউ নিত, একই কথা, একই গল্প, মনে হচ্ছিল মুখস্থ করে বলা রেকর্ডিং টেপ পাচ্ছে। তবে সেই রাতের রেচেলের ফোনের লোকেশন ট্র্যাকারের সাথে পুলিশ তাদের কথার অমিল খুঁজে পাচ্ছিল। এর মধ্যে স্কাইলারের মা ম্যারিও কর্মের ফল, পাপের শাস্তি এসব নিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে অনেক কিছু লিখতে থাকে। নভেম্বরের দিকে চারিদিকে চাপে বাধ্য হয়ে রেচেল জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এমন কিছু বলে যা সবাইকে অবাক করে দেয়। প্রথমবারের মতো রেচেল তার স্টেটমেন্ট পরিবর্তন করে। সে স্বীকার করে যে তারা গাড়ি নিয়ে সেই রাতে ব্ল্যাকসভিলের দিকে গিয়েছিল, আর সেইখানে তারা স্কাইলারকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর ছিনতাইকারীরা স্কাইলারকে ধরে নিয়ে যায়। পরদিন শিলা অফিসারদেরকেও সে একই গল্প শোনায়। এই সবের মধ্যে রেচেল অনেক বেশি অস্থির হয়ে পড়ছিল, মনে হচ্ছিল যে কোনো সময় সে ভেঙে পড়বে। এভাবে ৬ মাস পার হয়ে গেল, ক্রিসমাসও চলে আসলো, কিন্তু ম্যারিয়া ডেভের তাদের মেয়ে স্কাইলারের জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছিল না। এর মধ্যে শিলা রেচেল স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তারপর হঠাৎ একদিন এলাকার পুলিশের কাছে রেচেলের মার ফোন আসে। রেচেল পাগলামি শুরু করেছিল রীতিমতো, তার মা বাবা কেউ তাকে সামাল দিতে পারছিল না। তাই ডিসেম্বরের 28 তারিখে রেচেলকে মানসিক হাসপাতালে নেওয়া হয়। কিছুদিন পর রেচেল অফিসার রনির সাথে দেখা করে কথা বলতে চায়। অফিসার রনি স্কাইলারস কেস সমাধানে আশার আলো দেখতে পায়। সে তখনই দেখা করতে চলে যায়। রেচেলকে দেখে এত অসুস্থ মনে হচ্ছিল যে শুরুতে অফিসার রনি ভয় পাচ্ছিল যে আদৌ কোনো প্রশ্ন করবে কিনা। কিছুক্ষণ রেচেলকে পর্যবেক্ষণ করে সে। রেচেল কাঁদতে কাঁদতে লাল হয়ে গিয়েছিল। পরে যখন তাকে একের পর এক প্রশ্ন করা হয়, তখন রেচেল পুরো ঘটনা শুরু থেকে বলে। না, কোনো পার্টি ছিল না, আর কোনো ছিনতাইকারীও ছিল না। রেচেল আর শিলা প্রায় কয়েক মাস আগে থেকেই স্কাইলারের মার্ডার প্ল্যান করছিল। তারা দুইজনই স্কাইলারের ভালো বন্ধু হওয়ার নাটক করছিল শুধু। রেচেল জানায় শিলা আর তার বাসা থেকে স্কাইলারকে মারার জন্য কিছু নাইফ নিয়ে এসেছিল। তারা দুই বন্ধু প্ল্যান করে স্কাইলারকে বাসা থেকে গাড়ি করে অনেক দূর নিয়ে যাবে। তারপর একটা নির্জন এলাকায় গাড়ি থামিয়ে তারা স্কাইলারকে নিয়ে গাড়ি থেকে নামে। তারপর তর্কের এক পর্যায়ে রেচেল 1-2 বলে গুনতে শুরু করে, আর 3 বলার সাথে সাথেই শিলা ছুরি বের করে একের পর এক আঘাত শুরু করে। শেষ মুহূর্তে স্কাইলার শুধু বলতে থাকে, কেন কেন? আর এই একটা প্রশ্নের উত্তর চাইতে চাইতে স্কাইলার তার শেষ নিঃশ্বাস ছাড়ে। রেচেল জানায় যে তারা দুইজন মিলে স্কাইলারের মৃতদেহ ময়লা আর পুরনো নোংরা কাপড় দিয়ে একটা পুরনো বাক্সে লুকিয়ে রাখে। রেচেলের কাছে স্কাইলারকে হত্যার কারণ জানতে চাইলে সে শুধু বলতে থাকে, তাকে আমরা পছন্দ করতাম না। রেচেলের স্টেটমেন্টের পর পুলিশ তার কথা অনুযায়ী পেনসিলভেনিয়াতে সে বর্ডার এরিয়াতে স্কাইলারের মৃতদেহ খুঁজতে যায়। এতদিন পর সেখানে গিয়ে দেহের কঙ্কাল সার ছাড়া যদিও তারা আর কিছুই পায় না, সেগুলো ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হলে প্রমাণ হয় সেটা স্কাইলারেরই দেহের অবশিষ্ট অংশ ছিল। FBI রেচেলের স্টেটমেন্টে পাওয়া পুরো বিষয়টা গোপন রাখে, শুধু স্কাইলারের বাবা আর মাকে বলে। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এমন কিছু কখনো শোনা লাগবে তাদের। রেচেলের এমন স্টেটমেন্টের পরেও পুলিশ তাদের গ্রেফতার করে না, কারণ তাদের মনে হয় যেহেতু রেচেল আর শিলা এর আগেও অনেকবার মিথ্যে কথা বলেছে, তাই এইবার সত্যতা যাচাই না করে তারা কোনো সিদ্ধান্ত নেবে না। তাছাড়া রেচেল সব স্বীকার করলেও শিলা তখনও চুপ ছিল। অফিসার যখন রেচেলকে ব্যবহার করে শিলা জবানবন্দি নেওয়ার চেষ্টা করে, রেচেল অফিসার রনির সাথে একজন সহযোগী হয়ে কাজ করছিল, তাই পুলিশের কথা মতো রেচেল তার বাসায় শিলাকে আসতে বলে। রেচেলের বাসায় সেদিন ক্যামেরা আর রেকর্ডার লুকিয়ে রাখা হয়। তাদের পরিকল্পনা ছিল শিলার মুখ থেকে সব সত্য ঘটনা বের করে নিয়ে আসা। রেচেল শিলার সাথে সেদিন একটা ছবিও ফেসবুকে পোস্ট করে, কিন্তু যে কারণে এত কিছু করা তার কিছুই হয় না, কারণ রেচেল আর শিলা সেদিন খুব সাধারণ স্বাভাবিক ভাবে থাকে আর সেই বিষয়ে কোনো আলোচনাই তারা করে না। তখন অফিসার রনি আর পুরো গ্রুপ মিলে সিদ্ধান্ত নেয় যে তারা শিলার বাসায় যাবে। ঠিকই কিছুদিন পর তারা শিলার বাসায় যেয়ে রান্নাঘরের সবগুলো ছুরি পরীক্ষা করতে ল্যাবে পাঠায়। তারা শিলার গাড়িও পরীক্ষা করে দেখে, আর অবশেষে গাড়ির পেছনের ডেকচিতে একটা ট্রাঙ্কে তারা স্কাইলারের ডিএনএ পায়। এরপর তাদের আর কিছু বুঝতে বাকি থাকে না। স্কাইলারের স্কুলে তার মৃত্যুর খবর চলে যায়, যেটা শুনে সবাই রীতিমতো ধাক্কা খেয়ে যায়, কেননা তারা তখনও স্কাইলারের জীবিত থাকার খবর শোনার অপেক্ষায় ছিল। কিন্তু তখনও শিলা কিছু স্বীকার করছিল না। স্কাইলারের বডি পাওয়া গেছে শুনে শিলা তার বন্ধু সানায়া আর বাকিদের ফোন দিয়ে অনেক দুঃখ প্রকাশ করে। সে বলে, কেউ স্কাইলারের মতো এত একটা ভালো মেয়ের সাথে এমন কিভাবে করতে পারে। এমনকি স্কাইলারের ডেড বডি দেখে এসে শিলা ফেসবুকে পোস্ট দেয়, ওয়ার্স্ট ডে অফ মাই লাইফ। তবে ফেসবুকে কষ্টের শোকের প্রকাশ করলেও টুইটার ইনস্টাগ্রামে তারা দুই বান্ধবীর ঘোরাফেরা পার্টি সবই করছিল। তারা আগের মতোই জীবন উপভোগ করছিল, মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। অফিসারদের তখন বুঝতে বাকি ছিল না যে কতটা ঠান্ডা মাথায় তারা খুনটা করেছিল। শিলা দিব্যি টুইটারে এমনও লিখেছিল, উই রিয়েলি ডিড গো অন থ্রি। তার মানে তারা তিন গোনার সাথে সাথে শুরু করেছিল। তবে পরের বছর মে মাসের এক তারিখে রেচেলকে তার জবানবন্দির ভিত্তিতে দ্বিতীয় সারির খুনি হিসেবে গ্রেফতার করা হয়, আর বাসার কাছে লোকাল রেস্টুরেন্ট থেকে শিলাকে প্রথম সারির খুনি হিসেবে গ্রেফতার করে অফিসার রনি। শিলা তখন তার মায়ের সাথে বসে লাঞ্চ করছিল। শিলা অনেক কাঁদে, সে তার মাকে প্রশ্ন করে, সব ঠিক হয়ে যাবে তো মা? শিলার মা বলে, আমি জানি না শিলা। তবে সবাই তাদেরকে একটা প্রশ্ন করেছিল যে তারা কেন স্কাইলারকে খুন করল, কি দোষ ছিল তার? এমনকি মৃত্যুর শেষ মুহূর্তেও এই প্রশ্ন সাথে নিয়ে চলে যায় স্কাইলার। যখন স্কাইলার নতুন নতুন শিলা রেচেলের সাথে মেশা শুরু করে, তার ছোটবেলার বন্ধু মর্গান তখন থেকেই তাদেরকে অপছন্দ করত, বিশেষ করে শিলাকে। শুধু মর্গানই না, স্কাইলারের জীবনে শিলা রেচেল আসার পর থেকে স্কাইলারের মধ্যে যে একটা পরিবর্তন চলে এসেছিল, সেটা তার কাজিন ফ্যামিলির সবাইকে অনেক চিন্তায় ফেলে দিয়েছিল। শিলার বন্ধুরা আস্তে আস্তে সবাইকে বলছিল যে স্কাইলারের মার্ডারের আগের ছয় মাসে শিলা আর স্কাইলারের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছিল। শিলা তখন স্কাইলারকে দেখতে পারত না, এমনকি স্কাইলারের ফোনে তার নিজের করা একটা ভিডিওতে শিলা মজা করে স্কাইলার আর রেচেলকে প্রশ্ন করে যে তারা কোনভাবে মরতে চায়, গুলি খেয়ে নাকি দম বন্ধ হয়ে ছটফট করে। কে জানত, এটা শুধু মজা করেই বলেনি শিলা। পরের বছর জানুয়ারিতে শিলা তার জবানবন্দিতে সব স্বীকার করে। তারা নিজের মুখে স্বীকার না করলেও অফিসার আর তার গ্রুপের তদন্তের মাধ্যমে স্কাইলারের হাতের লেখা ডায়েরির সাহায্যে জানতে পারে যে শিলা আর রেচেলের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক ছিল। তাদের হওয়ার বিষয়টা স্কাইলার কখনোই স্বাভাবিকভাবে নিতে পারেনি। তাই স্কাইলার কাউকে তাদের এই সম্পর্কের ব্যাপারে বলে দেবে কিনা, সেই ভয় পুরো বিষয়টাকে গোপন রাখতে শিলা স্কাইলারকে মেরে ফেলার প্ল্যান করে। রেচেল কখনোই এমন কিছু চাই, কিন্তু শিলা তাকে প্রভাবিত করতে থাকে আর তার পরিণতি চলে আসে সবার সামনে। রেচেল এখনো তার ভুল স্বীকার করে অনেক অনুতপ্ত বোধ করে বলে, আমি শাস্তিরই প্রাপ্য, আমি অনেক খারাপ করেছি, আমি আর কোনোদিন স্কাইলারকে দেখতে পাব না। তবে শিলার মধ্যে এমন কোন উপলব্ধি আসে না। তাদের বয়স কম হওয়ার কারণে প্রথমে তাদের দুজনকেই 30 বছর কারাদণ্ডের শাস্তি দেওয়া হলেও পরে প্রাপ্তবয়স্ক হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়। আর এইভাবে তিন বন্ধুর বন্ধুত্ব আর গল্প শেষ হয়। চলছে কুয়াশা ব্রট ইউ বাই ইগল আইসক্রিম। এতক্ষণ ধরে শুনছিলেন আপনারা কুয়াশা এক্সপ্রাইস এর সত্য ঘটনা, যার নাম বেস্ট ফ্রেন্ড বিট্রেল। আর আপনাদের সঙ্গে আমি আছি আরজি শারমিন। আর এখন সময় হয়ে গেছে আমাদের পরের গল্পটিতে যাবার। আজকের গল্পটি লিখেছেন আপনাদের জন্য নাদিয়া ইসলাম নিতুল এবং গল্পের নাম হচ্ছে তিন। আর এখন গল্পের প্রথম পর্ব শুনবেন, তারপরে আবার ফিরে আসছি। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছে আরজি শারমিন। আর চলছে কুয়াশা ব্রট ইউ বাই ইগল আইসক্রিম। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। ভরা পূর্ণিমার রাতে আবছায় সবকিছু অতি প্রাকৃত মনে হয়। মাঝরাতে নীরবতার মাঝে যেন ঘুমন্ত তবু জাগ্রত একটা শহর। এর মাঝে চেনা শহরে একটা পথ ধরে একটা নারী মূর্তি ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। তার মাথা আর গায়ের ছাপা ফুলের চাদরটা নিয়নবাতির হলুদ আলোয় কোন হিংস্র প্রাণীর খোলসের মতো লাগছে। খুব রহস্যময় ভাবে এই ছায়া মূর্তিটির কোন ছায়া পড়ছে না, সে হেঁটে চলেছে একটা নির্জীব বস্তুর মতন ছন্দহীন শব্দহীন ভঙ্গিতে। হঠাৎ তার পেছনেই একটা ছায়ার আবির্ভাব হয়। মনে হচ্ছে যেন সেই নারী মূর্তির গায়ে জড়ানো চাদরের ভেতরেই সে আত্মগোপন করেছিল। হঠাৎ করেই সেই নারী মূর্তির গতি বাড়তে লাগল। সে এবার প্রাণপণে ছুটছে, আর পেছনে ছুটছে সেই ছায়া। কিছু সময় পর তার একটা ছোট্ট গলির বাঁকে অদৃশ্য হয়ে গেল। কেমন একটা পিন পতন নিরবতা, আর তারপরে একটা রক্তহীন চিৎকার শোনা গেল। দূরে করুণ কণ্ঠে ডাকা বেওয়ারিশ কুকুরের হাঁক ডাক আর দূরপাল্লার একটা ভারী যানের শব্দে সে চিৎকারটা আরো ভয়ঙ্কর মনে হল। কয়েক মিনিটের দীর্ঘ নিস্তব্ধতা কাটিয়ে গলির শেষ মাথা থেকে একটা ছায়ামূর্তি দেখা গেল, তার গায়ে জড়ানো সেই ছাপা ফুলের চাদরটা। সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল পুরনো ঢাকার অসংখ্য জোড়াগুলির কোনো একটায়, আর তার পেছনে পড়ে রইল একটা ক্ষত বিক্ষত লাশ। রাস্তার নিয়নবাতের হলুদ আলো আর মায়াবে জ্যোৎস্নার আলো মিলে পুরো দৃশ্যটা কেমন আদি ভৌতিকতা সৃষ্টি করে রাখল। এ যেন এক চন্দ্রাহত সম্মোহন।
রফিক, বডি পোস্টমর্টমে নেয়ার ব্যবস্থা করো, আর ওনার ফোনের লাস্ট তিন দিনের কল রেকর্ড আমার চাই।
ওকে স্যার।
আচ্ছা, ফেসবুক ভিডিওটা কখন আপ করা হয়?
স্যার, আমাদের আইটি এক্সপার্ট বলছে এই পোস্টটা স্কেজুয়াল্ড করা ছিল।
আচ্ছা, এটা কি কোনো পাবলিক পেজে ছিল?
স্যার, এটা বারেট ল মেম্বারদের অফিসিয়াল পেজ। আনোয়ার সিদ্দিকী চিরকুমার, উনি এই পেজের অ্যাডমিন ছিলেন। ঠিক দুপুর ১২টায় এটা স্ক্যাজুয়াল করা ছিল। সে নিজেই ডেথ নোটটা পড়ে এবং ভিডিও করে। স্ক্রিন পুরো ব্ল্যাক ছিল। এটা আপলোড হওয়ার আরো ৯ ঘন্টা পর ওনার মৃত্যু হয়। এটা কনফার্ম সুইসাইড স্যার।
শোনো, তদন্ত শেষ না হওয়ার আগ পর্যন্ত এই ধরনের কোনো মন্তব্য আমরা করতে পারি না রফিক।
সরি স্যার, কিন্তু আমরা ভিকটিমের আশপাশের স্পটে কোনো মার্ডার উইপেন পাইনি। দরজার ভেতর থেকে লক করা ছিল। প্রত্যেকটা জায়গায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। উনি একা থাকতেন, অন্য কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। উনি নিজেই গলায় ফাঁসটা দিয়েছিলেন। এই ভিডিওটা যদি পেজে পোস্ট করা না হতো, তাহলে হয়তো এই লাশটার কথা আরো ২-৩ দিন পর সবাই জানত।
রফিক, আমার পোস্টমর্টেম রিপোর্টটা কাল সকালের মধ্যেই চাই, আর আমি খুব বেশি খুশি হব তুমি যদি তোমার উর্বর মস্তিষ্ক বেশি খাটানোর চেষ্টা না করো।
হোমিসাইড ইনভেস্টিগেটর নিয়াজ হক স্পেশাল ব্রাঞ্চের তুখুর ইনভেস্টিগেটিং অফিসার। গত বছর FBI থেকে একটা স্পেশাল ট্রেনিং করে এসেছে। হোমিসাইডের কাজ হচ্ছে হত্যা রহস্যের তদন্ত করা। আনোয়ার সিদ্দিকের মতো এমন হাই প্রোফাইল অ্যাডভোকেটের মৃত্যু এবং তার নিজ কণ্ঠে পড়া ডেথ নোট ভিডিও ফেসবুকে পাবলিক পোস্ট হওয়াটা উপরমহলে বেশ প্রভাব ফেলেছে। নিয়াজের সাবকনশিয়াস মাইন্ড বলছে আত্মহত্যা মনে হলেও এর পেছনের গল্পটা অন্যরকম। কি হতে পারে সে আসল সত্যটা?
অনিন্দ, এবার আপনি কি দেখতে পাচ্ছেন? এই ঘরটাতে কি আছে?
এটা ঘর না, এটা একটা বিশাল প্রান্তর। দিগন্ত বিস্তীর্ণ সবুজ ঘাস, ওই দূরে নীলাকাশ আর একটা বড় গাছ, ঠিক তার পাশে বয়ে চলেছে একটা নদী। আকাশের মেঘগুলো কেমন ধূসর সবুজ।
আর কিছু দেখতে পাচ্ছেন না?
ওই যে দূর থেকে কেমন একটা মিষ্টি গন্ধ আসছে, নূপুরের শব্দ শোনা যায়। একটা লাল শাড়ি পরা মেয়ে আমার দিকে আসছে।
মেয়েটা দেখতে কেমন?
দেবীর মতো, খুব খুব চেনা একটা মুখ, কিন্তু অচেনা লাগছে।
অনিন্দ, আপনি ঠিক আছেন তো?
হ্যাঁ, সব কেমন যেন অন্ধকার হয়ে আসছে, সব ঘোলা হয়ে যাচ্ছে।
আপনি শান্ত হন, আমরা এক্ষুনি ফিরে আসব। সব ধীরে ধীরে শব্দহীন হয়ে যাচ্ছে, আমরা ফিরে আসছি বাস্তব জগতে। ১০, ৯, ৮, সাত ছয় পাঁচ চার তিন দুই এক।
আমি কোথায় আছি?
আপনি আমার চেম্বারে আছেন। এখন কেমন লাগছে অনিন্দ?
মাথাটা কেমন ভারী হয়ে আছে।
এই ট্যাবলেটটা খেয়ে নিন, ধরুন, এই নিন পানি। আমি ব্ল্যাক কফি দিতে বলছি, আপনার মাথা ধরাটা একদম চলে যাবে। আপনাকে যে ওষুধগুলো দিয়েছি ঠিক মতো খাচ্ছেন তো?
জি খাচ্ছি, কিন্তু কাল রাতে আমি কি করে রেল স্টেশনের প্ল্যাটফর্মে গেলাম এটা তো বুঝতে পারছি না।
আমি আপনাকে আরেকটা ঘুমের ওষুধ দিচ্ছি, আপনি এক সপ্তাহ পর আবার আমার সাথে দেখা করবেন।
আমি কি তাহলে আজকে চলে যাব?
হ্যাঁ, আজ তাহলে আসুন, কোনো সমস্যা হলেই আমাকে যে কোনো সময় কল করবেন।
হ্যালো, এক্সকিউজ মি, আমি না 707 নাম্বার রুমটা যাচ্ছিলাম।
আপনি একা নিতে চান রুমটা? ও তো ডাবল বেডরুম।
হ্যাঁ, আমি একাই।
স্যার, আমাদের 8 নম্বর ফ্লোরে একটা ভিআইপি স্যুট আছে, রিভার সাইড ভিউ।
সামনের ভিউটা সুন্দর কিন্তু।
মানে?
মানে এই রুমের ভিউটাও সুন্দর। আমার এক ফ্রেন্ড গত মাসে এখানে এসেছিল আর কি, ওর কাছ থেকে শুনেছি।
ও আচ্ছা, ঠিক আছে স্যার, আমি আমাদের বয়কে আপনার সাথে দিয়ে দিচ্ছি, ও রুম দেখিয়ে দিবে।
বাহ, একটু দূর থেকে পাহাড়ও দেখা যায়।
পাহাড়?
পাহাড় না, খুব সুন্দর দুটো পাহাড়। আর একটু নিচে নামলে একটা খরস্রোতা নদী, গহীন, অনেক গহীন।
স্যার, আপনি কি লেখক?
সৌন্দর্যের সামনে আসলে আসলে মানুষ এমনিতেই কবি হয়ে যায় বোধ হয়।
মানে স্যার, হোটেল বয় এসে গেছে, ও আপনাকে রুমটা দেখিয়ে দেবে, পায়ে গেলেই আমাদের লিফট।
থ্যাংক ইউ মিস
শ্রেয়া, আমার নাম।
ওয়াও, নামটা আপনার মতোই সুন্দর।
ধন্যবাদ স্যার।
আদিওস সেনোরিটা।
রমিজ কবির, এটা তার ছদ্মনাম। আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে চেনে রোমিও নামে। তাকে দেখে কেউ বলবে না এই সুদর্শন চেহারার পেছনে একটা ভয়ঙ্কর খুনি লুকিয়ে আছে। পেশা কন্ট্রাক্ট কিলার, পুলিশের হিট লিস্টে মোস্ট ওয়ান্টেড। জৈন্তা রিসোর্টের 707 নম্বর রুমটা সে নিয়েছে বিশেষ একটা কারণে। 706 নম্বর রুমে উঠেছেন বিশিষ্ট শিল্পপতি সালমান কাদির, একজন জনপ্রিয় অভিনেত্রীর সাথে গোপন সময় কাটাতে তার এখানে আসা। তার বিজনেস রাইভেল সায়াম মুক্তাদির 10 লাখ টাকার কন্ট্রাক্ট দিয়েছেন সালমান কাদিরের লাশ ফেলবার জন্য। ঠান্ডা মাথায় করলে মাত্র 1 মিনিটের ব্যাপার, ঠিক মাথার পিছনে গুলিটা করতে হবে। 707 নম্বর রুমের বেলকনের দেয়ালের ঠিক উল্টো দিকেই 706 নম্বর সুইটের ওয়াশরুম। ক্যালকুলেশন ঠিক থাকলে সাইলেন্সার লাগানো রিভলভারটা শুধু ক্লিক করলেই ভবলীলা সাঙ্গ হবে।
পেকচা একটু বেশি হয়ে গেছে, মাথাটা কেমন ধরেছে। এই অমরা, তুমি কোথায়? কাজ শেষ আর চলে গেলে? কি ভয় পাও কেউ যদি জানতে পারে? টাকাও চাই আবার ভয়, মাল খালাস আর খেল খতম। সবে তো রাত 2টা, আরো খেলা বাকি সুন্দরী। আরে এ কি, বাথরুমের দরজাটা যেন কোন দিকে? এই যে, এই তো ডান দিকে, এই যে, এই তো পেয়ে গেছি। আগে ট্যাঙ্কি ক্লিয়ার, তারপর বাকি কথা। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? আহ, কাজ শেষ। এটা কি পুকুর নাকি? এই যে পুকুরে ঢুকে যায়, কিন্তু পানি কই? আরে সালমান, এটা তো পুকুর না, এটা বাথ চাপ। অহনা, এ অহনা, তুমি কোথায়? চলে এসো চাঁদনি রাতে তোমার সাথে জল কেলি খেলি। এই তো পানি আসছে, আহ কি ভালো লাগছে। গেলো অহনা নাকি? এ কি এত কিছু কি পড়েছ? এগুলো রেখে এসো সোনা।
জল খেলি, জোছনা স্নান সব হবে সালমান খাতির, কিন্তু সব ও পারে।
এ কি অমরা, তোমার গলাটা অমন শোনাচ্ছে কেন? এ কি এ কি এ কি কি করছো তুমি? এগুলো ছাড়ো আমাকে, আমাকে পানির ভেতর কেন নিয়ে যাচ্ছ তুমি?
আমি অহনা না, আমি তোর যমদূত। এই বাথটাবের পানির ভেতর তোর মাথাটা ডুবিয়ে ঠিক কপালের মাঝখানে গুলিটা করব। সাইলেন্সার লাগানো আছে, কোনো শব্দ হবে না।
রফিক, পোস্টমর্টেম রিপোর্টটা কি হয়েছে?
জি স্যার, এই যে রিপোর্টটা।
রাত 2টা নাগাদ ভিকটিম আনোয়ার সিদ্দিকীর মৃত্যু হয়।
স্যার, আমাদের ফিঙ্গারপ্রিন্ট টিম যে রিপোর্টটা দিয়েছে তাতে আনোয়ার সিদ্দিকী ছাড়া অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি।
আচ্ছা, আইটি টিমকে যে ইনফোটা চেক করতে বলেছিলাম সেটা কি করা হয়েছে?
জি স্যার, ইন্টারপোলের মাধ্যমে ফেসবুক এর সাথে যোগাযোগ করা হয়েছে। আজ বিকেলের মধ্যে রিপোর্টটা পেয়ে যাব।
ওটাই এখন একমাত্র ভরসা এই কেসটা নিয়ে।
হ্যালো, হ্যাঁ সালাম সাহেব, জি বলেন। আচ্ছা আচ্ছা, ঘটনাটা কখন ঘটেছে? রাতের দিকে। আপনারা কখন জানতে পারেন? ঘন্টা খানেক আগে। আচ্ছা বুঝতে পেরেছি, আমরা আসছি। স্যার, আমাদের এক্ষুনি সিলেটের দিকে রওনা দিতে হবে। হেডকোয়ার্টার থেকে কল ছিল, শিল্পপতি সালমান কাদের খুন হয়েছেন সিলেটের একটা রিসোর্টে। খুব সেন্সিটিভ ইস্যু, চার্টার্ড প্লেন বলা আছে, এখনই এয়ারপোর্টে যেতে হবে।
ওকে চলো। বন্দুকটা উনার হাতে আছে, কিন্তু এটা ক্লিয়ার মার্ডার।
স্যার, আর একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে বেডের পাশে, একটা কফি মাগ থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আর ওয়াশরুমে একটা লিপস্টিক পাওয়া গেছে।
লিপস্টিকটা ফরেন্সিকে পাঠাও, ডিএনএ টেস্টে আমরা জানতে পারবো এখানে আর কে কে ছিল। হোটেলের ম্যানেজারকে ডাকো, আমার বোর্ডার লিস্টটা লাগবে।
স্যার, ম্যানেজার ছুটিতে আছেন, আপাতত শ্রেয় নামে একজন ইনচার্জে আছে, ওনাকে পাশের রুমে বসিয়ে রেখেছি।
ঠিক আছে, বডিটা পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করো। কেমন আছেন শ্রেয়া?
জি ভালো আছি।
আপনি বসুন।
জি।
আচ্ছা, সালমান সাহেব এখানে কবে উঠেন?
গত পরশু দুপুরবেলায়।
উনি কি একাই এসেছিলেন?
জি একাই ছিলেন।
ওনার সাথে কেউ দেখা করতে এসেছিল?
না স্যার।
আপনি শিওর?
যদি এসে থাকে আমার সাথে দেখা হয়নি।
গতকাল যে বোর্ডাররা চেক ইন করেছিল তাদের এন্ট্রি লিস্টটা লাগবে আমার, আর এখানকার সব সিসিটিভি ফুটেজ আমার চাই।
ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি।
আচ্ছা, ম্যানেজার সাহেব কবে ফিরবেন?
উনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন, সেখানে তার একটা সার্জারি হবে, ফিরতে দেরি হবে।
ঠিক আছে মিস শ্রেয়া, আপনি এখন যেতে পারেন, আর আপাতত আমাদের ইনফর্ম না করে শহরের বাইরে যাবেন না।
জি ঠিক আছে।
রফিক, স্কেচ আর্টিস্টকে বলে রাখো কালকে যারা এখানে এন্ট্রি করেছিল তাদের মধ্যেই কেউ খুনি, প্রত্যেকের নাম এবং আইডি কার্ড চেক করো, তারপর মিস শ্রেয়াকে দিয়ে সম্ভাব্য খুনির একটা স্কেচ বানাতে বলো।
ওকে স্যার।
উফ, কি অসহ্য আলো! জানালাটা কে খুলল? কেউ লাগিয়ে দাও।
দিচ্ছি লাগিয়ে, কিন্তু সারাক্ষণ ঘর অন্ধকার করে বসে থাকলে কি হবে? তাহলে তো তুমি কখনো সুস্থ হতে পারবে না।
আমি সুস্থ? এই কেবল আলোটা আমাকে খুব যন্ত্রণা দেয়, কেবল চাঁদের আলো প্রশান্তি দেয়। আর অমাবস্যার অন্ধকার একটা গুমট আধার থাকে, তাও সেখানে নিঃশ্বাস না যায়।
আজ যে বাহিরে যেতেই হবে, আজ আধো চাঁদের আলো থাকবে রাতের আকাশ জুড়ে।
যাব, নিশ্চয় যাব, যাব তো। চন্দ্রাহতে সম্মোহন আমাকে ডাকছে, যাব যাব যাব।
তবে অপেক্ষা কেন?
হ্যালো, হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না তো। হ্যাঁ বুঝলাম তো, সাবধানে থাকবো। এখন তো আসতে পারবো না, পুলিশ আমাকে শহরের বাইরে যেতে মানা করেছে। আচ্ছা মা, এখন আমি রাখি, অনেক রাত হয়েছে। তুমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি কালকে আবার কল দিব, ঠিক আছে? রাখলাম, বাই। মা যে কি খালি খালি টেনশন করে। আরে কিসের শব্দ ওটা? দেখ, ইলেকট্রিসিটি যাওয়ার আর সময় পেল না। ম্যাচটা যে কোথায় রেখেছি মনেই আসছে না। কে কে ওখানে? এই তো পেয়েছি কিচেন নাইফ। ওটা কিসের ছায়া? কথা বলছেন না কেন আপনি? কে আপনি? কাছে আসবেন না বলে দিচ্ছি, ভালো হবে না। ছাড়ুন আমাকে! কে আপনি?
আমি রমিও।
শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাগুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হল তার সাদ।
আমি কোথায়? আমি নড়তে পারছি না কেন?
বেশি নড়াচড়া করলে ব্যথা পাবে সেরা। সুন্দর কিছুতে আঘাত লাগলে আসলে আমি ঠিক নিতে পারি না। শুয়ে থাকো তো, তাকে দেখো, পঞ্চদশীর চাঁদের মায়াবী আলোতে সব কিছু কেমন মায়াবী লাগছে। তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে শ্রেয়া।
আপনি সেই লোকটা না? তার মানে খুনটা আপনি করেছিলেন?
অফ কোর্স, আমি সে। চিনতে পেরেছো তাহলে? এই চিনতে পারাটাই আসলে তোমার মৃত্যুর কারণ।
প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমার মাকে দেখার কেউ নেই, প্লিজ আমাকে ছেড়ে দিন।
এত সুন্দর একটা মেয়েকে মেরে ফেলতে আমার একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি বাধ্য। তোমার জন্য তাই এত সুন্দর একটা মৃত্যু রেখেছি। চাঁদের দিকে তাকিয়ে দেখো, কেমন এক মায়াবী সম্মোহন। কিছুক্ষণ পরেই আন্তনগরের ট্রেনটা আসবে, আর নিমিষেই তুমি চলে যাবে ওপারে। তোমার ক্ষত বিক্ষত মাংসপিণ্ডে মেখে যাবে ট্রেন লাইনের চকচকে পাতগুলো। বিদায় শ্রেয়সী।
স্যার, একটা ব্যাড নিউজ আছে। শ্রেয়ার ট্রেনে কাটা লাশ আজ ভোরে রেল পুলিশ উদ্ধার করেছে, বডি মর্গে রয়েছে, আপনি বলে ঢাকায় পাঠানো হবে। মেয়েটির মা ছাড়া কেউ ছিল না, তাকে খবর দেওয়া হয়েছে।
আচ্ছা, লিপস্টিকের ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট কি এসেছে?
জি স্যার, ম্যাচ করে জানা গেছে এটা বিখ্যাত অভিনেত্রী অহন হাসান।
বুঝতে পেরেছি
স্যার। আইটি টিম ইন্টারপোল থেকে রিপোর্ট পেয়েছে, আনোয়ার সিদ্দিকীর মৃত্যুর আনুমানিক 10 মিনিট পর ফেসবুক পোস্টটি স্ক্যাজুয়াল করা হয়েছিল।
আমি জানতাম, সিসিটিভি ফুটেজ রিপোর্ট যত দ্রুত সম্ভব আমার চাই। খুনির চেহারা শ্রেয়া চিনে ফেলেছিল বলেই তাকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, গেস্টদের এন্ট্রি বুক চেক করেছ?
জি স্যার, তানভীর চৌধুরী বলে এক ব্যাং হাউস ওনারের আইডি কার্ড পাওয়া গেছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি সেটা ভুয়া, এই নামে কোনো ব্যাং হাউস নেই, ঠিকানা ভুল, ওনার ফোন আইডির ছবি দিয়েও খুঁজছি কিন্তু ফেস ডিটেক্ট করছে না।
করবার কথাও নয়, খুনি খুবই ধূর্ত। আপাতত স্পটে চলো, এরপর ঢাকায় ব্যাক করব। 3 দিনের ব্যবধানে 3টা খুন, খুব দ্রুত স্টেপ নিতে হবে।
ওকে স্যার।
স্বাভাবিকভাবে মানুষ সূর্যের আলোতে বাইরে বেরোতে পছন্দ করে, কিন্তু হেলিওফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা সূর্যের আলোর ভয়ে বাইরেই বেরোতে চায় না। হেলিওফোবিয়া অদ্ভুত এক রোগ, রোগটা শারীরিকের চেয়ে অনেক বেশি মানসিক। দিনের আলোতে যা কিছু স্পষ্ট স্বাভাবিক মানুষের কাছে, তা হেলিওফোবিয়ায় আক্রান্ত মানুষের জন্য অসহ্য। তাদের কাছে রহস্যময় রাত সবচেয়ে বেশি পছন্দের। অনিন্দ তেমনই একজন মানুষ, অন্ধকার তার কাছে সবচেয়ে প্রিয়। চাঁদের আলোয় অন্ধকারের অপার সৌন্দর্য তাকে মোহগ্রস্ত করে, চাঁদের আলোয় সত্তা বিলীন হয় আর হয়ে যায় চন্দ্রাহত। একজন চন্দ্রাহত মানুষ কি পারে কাউকে সম্মোহন করতে? তার কি সম্মোহনের অসীম ক্ষমতা থাকে? কন্ট্রাক্ট কিলার রমিজ আর অনিন্দের মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে? হয়তো জানা যাবে গল্পের শেষে।
কেমন আছেন অনিন্দ?
জি ভালো আছি, কিন্তু কয়েকদিন ধরে ঘুমটা হয়নি।
আজকে আপনার ওষুধটা পাল্টে দেব। আপনি কি ঢাকার বাইরে গিয়েছিলেন?
হ্যাঁ।
একা গিয়েছিলেন?
না, আমি আর নন্দিনী গিয়েছিলাম।
নন্দিনীর সাথে না আপনার ঝগড়া হয়েছিল?
বন্ধুর সাথে কি বেশিক্ষণ ঝগড়া করে থাকা যায়?
বন্ধু? আপনি তো বলেছিলেন সে আপনার স্ত্রী।
স্ত্রী তো বন্ধুই হয়, আমাকে এই মানুষটাই শুধু বোঝে।
ওকে, তাহলে আজকের সেশনটা শুরু করা যাক। চোখ বন্ধ করে এই চেয়ারে মাথা রাখুন।
আচ্ছা।
এবার জোরে জোরে শ্বাস নিন, আস্তে করে ছাড়ুন, ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। আস্তে আস্তে হারিয়ে যান মনের ভেতরের অতুল রাজ্যে। একটা অদেখা লুকোনো দরজা খুলে যাবে, আস্তে আস্তে সেটাতে ধাক্কা দিন। খুলে যাচ্ছে চোখের সামনের একটা জগৎ, আপনার মনের ভেতরের জগৎ। অনিন্দ, কি দেখতে পাচ্ছেন আপনি?
একটা ঘোলাটে পথ, একটা রেল লাইন, চাঁদের আলো, অনেক চাঁদের আলো। একটা মেয়ে ঘুমিয়ে আছে, একটা দানব চলে এলো মেয়েটার গায়ের উপর দিয়ে। আহ, কি অসহ্য যন্ত্রণা হচ্ছে মেয়েটার! কি কি রক্ত, কত রক্ত!
অনিন্দ, অনিন্দ, ফিরে আসুন, আপনি আপনার মনের জগৎ থেকে ফিরে আসুন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ও মাই গড, বেশি তো এপিলেপসি হচ্ছে। করিমল, এখন ইঞ্জেকশনটা নিয়ে এসো। অনিন্দ, কিচ্ছু হবে না আপনার, ইঞ্জেকশনটা দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে।
নন্দিনী, 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 তুমি কোথায়? আমাকে ধরো, আমি তলিয়ে যাচ্ছি অন্ধকারে। নন্দিনী,
আমি আছি, আমি আপনার সাথেই আছি অনিন্দ, কিচ্ছু হয়নি আপনার। হ্যালো,
ডক্টর সারা জামান বলছেন?
জি বলছি।
আচ্ছা ডাক্তার, আপনি কি শ্রেয়া বলে কাউকে চেনেন?
না, ঠিক মনে আসছে না। এরকম নামে তো আমার কোনো পেশেন্ট নেই, থাকলে অবশ্যই মনে থাকত।
আচ্ছা, তানভীর চৌধুরী নামে কাউকে কি চিনতে পারেন?
এই নামটা একেবারেই অচেনা। আচ্ছা, আপনি কে বলুন তো, এত প্রশ্ন করছেন আমাকে?
আমি হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে নিয়াজ হক বলছি। সিলেট মালিনীছড়া টি স্টেটের কাছে রেললাইনের পাশে শ্রেয়া নামের একটি মেয়ের ট্রেনে কাটা লাশ পাওয়া গেছে। তার লাশের কাছেই আপনার ভিজিটিং কার্ডটি পাওয়া যায়।
আচ্ছা
ডাক্তার, আপনাকে আমাদের হেডকোয়ার্টারে আসতে হবে কিছু আইডেন্টিফিকেশনের জন্য, আর আপনার পেশেন্ট এন্ট্রি লিস্টটাও লাগবে।
ওকে অফিসার, আমি ঘণ্টাখানেকের মধ্যে আসছি।
এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশার গল্প তিনের প্রথম পর্ব। আর কুয়াশা ইজ ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম। সঙ্গে আছি আমি আরজে শারমিন। আর হাতে সময় খুব কম করে আছে, গল্পটা বেশ দীর্ঘ, তাই চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। চলছে কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম। ফিরছি দ্বিতীয় পর্বের পর। ফ্রেডরিক মায়ার্স প্রথম টেলিপ্যাথি শব্দটি ব্যবহার করেন। টেলিপ্যাথি শব্দটি গ্রিক টেলি ও প্যাথিয়া শব্দ থেকে এসেছে। টেলি শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, আর প্যাথিয়া শব্দের অর্থ অনুভূতি। আপনি কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু কেউ একজন আপনার সব চিন্তা আর অনুভূতিকে প্রভাবিত করছে। অদৃশ্য এই সম্বন্ধকে বলা হয়ে থাকে টেলিপ্যাথি। যদিও এই বিষয়টির বৈজ্ঞানিক ভিত্তি ততটা শক্ত নয়, তবুও প্যারাসাইকোলজির এই শাখাটিকে নিয়ে গবেষণার শেষ নেই। 1971 সালে অ্যাপোলো 14 চন্দ্র অভিযানের সময় টেলিপ্যাথি গবেষণার সবচেয়ে চাঞ্চল্যময় খবরটি প্রকাশিত হয়। সে সময় গুজব ছড়ায় যে অ্যাপোলো 14 নভোচারী ক্যাপ্টেন এডগার মিশেল চাঁদ থেকে ইএসপি সম্পর্কে একটি রহস্যজনক গবেষণা চালিয়েছে। বলা হয় তিনি চন্দ্রযান থেকে মোট 6 বার পৃথিবীর সাথে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ স্থাপন করেছিলেন, কিন্তু রহস্যজনকভাবে এই গবেষণার বিস্তারিত জানা যায়নি। বিজ্ঞানে সবকিছুর ব্যাখ্যা থাকে না, কিছু ঘটনা ব্যাখ্যাতীত। মানুষের মন আর মস্তিষ্কের বিচিত্র খেয়াল প্রকৃতির সবচেয়ে রহস্যময় অধ্যায়। অনিন্দ্য রমেশের মধ্যে কি কোনো অদৃশ্য টেলিপ্যাথির যোগসূত্র আছে যা খুনের রহস্য সমাধান করবে?
এই সন্ধ্যেবেলা আবার কে আসলো? কে কে আপনি?
জি, আমি অফিসার রফিক, হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে এসেছি। আপনার সাথে কিছু কথা ছিল।
দেখুন, আমার শরীরটা বেশ খারাপ, দুদিন ধরে শুটিং এ যাচ্ছি না, আপনি বরং কাল আসুন।
ম্যাডাম, শিল্পপতি সালমান কাদির গত পরশু সিলেটে একটি রিসোর্টে খুন হয়েছেন। মার্ডার স্পট থেকে একটি লিপস্টিক পাওয়া গেছে যেটার ফিঙ্গারপ্রিন্ট আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে। আপনি যদি আমাকে কোঅপারেট না করেন সেক্ষেত্রে খামোখা একটা ঝামেলা হয়ে যাবে, আপনি নিশ্চয় বুঝতে পারছেন।
ঠিক আছে, চলুন।
আজ তবে জোছনা রাত, মায়াবী আলো ছেয়ে আছে চারিদিকে।
এই আলোটাই প্রশান্তি, সেই মায়াবী আলোতে কি অদ্ভুত দেখাচ্ছিল মেয়েটার রক্ত মাখা মুখটা।
কোন মেয়েটা?
আমার মনের জগতের কালো দরজার ওপাশের জগতে আমি যা দেখতে পাই সেখানে আমি দেখতে পেয়েছিলাম। ডক্টর সারা আমাকে ওখানে নিয়ে গিয়েছিল।
ওখানে তোমাকে যেতে হবে না, ওখানে গেলে তোমার খুব যন্ত্রণা হয়।
আমার একটা ভয়ানক অসুখ আছে নন্দিনী, আমি সেখান থেকে মুক্তি চাই, আমি একটু ঘুমাতে চাই। মাঝে মাঝে মনে হয় কত সহস্র শতাব্দী ধরে আমি ঘুমাই না। ঘুমাতে গেলেই চাঁদের আলো মাখা ভয়ঙ্কর কিছু চোখের সামনে ভেসে ওঠে।
ঘুমিয়ে গেলেই যে আমরা হারিয়ে যাব অনিন্দ্য, আমাদের তো ঘুমলে চলবে না।
আমি মুক্তি চাই এখান থেকে।
আসবে আসবে মুক্তি, এই ভরা চাঁদের আলোয়। কেউ অপেক্ষা করছে চিরমুক্তির।
রহস, আমাকে ট্রেড দেয় একটা ছাপোষা কন্ট্রাক্ট ক্লিনার, এত সাহস করতে সব এভিডেন্স আছে আমার কাছে, পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে তোর নাম রোমিও, জাস্ট একটা ফোন কল, জাস্ট একটা ফোন কল আর তুই শেষ। ধুসালা কি এটা, নেশা ধরছেই না, বিদেশি জিনিসও কি আজকাল ভেজাল হয়ে গেল নাকি? আরে ওটা কি, এ কি গাড়ির সামনে এসে পড়ছে? চোখে দেখোস না, মাঝরাতে কি বাংলা খায় রাস্তা পারস? ফকির নির্বলাগুলা মনে করে রাস্তা না, এটা বাড়ির ড্রয়িং রুম। কি সমস্যা? কি
সমস্যাটা তো আমার না, আপনার স্যান সাহেব।
কে কে তুমি?
আমি রোমিও। আমরা জানি একদিন আমরা মরে যাব, এই জন্যই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগত না। কি সুন্দর না কথাগুলো! আমার মতো খুন খারাপি করা লোক কখনো এমন ভাবে ভাবতেই পারে না। মেঘ বলেছে যাব যাব, হুমায়ুন আহমেদ স্যারের বই লেখা ছিল। স্যার কি সুন্দর কথা লিখেছেন, একদিন মরে যেতেই হবে, তাই সৃষ্টির সব কিছু অপার্থিব সুন্দর মনে হয়। আমাদের মৃত্যু না থাকলে কেমন হতে বলেন? প্রশ্নের খোরাক জোগায় খুব কথাগুলো। জীবনের ওপারে কোনো মৃত্যু নেই, কেবল আছে অনন্ত জীবন।
রোমিও, তুমি যে টাকা চেয়েছ আমি সেটাই দিব, আমাকে প্লিজ ছেড়ে দাও। আমি 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 তোমাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, তুমি যা ইচ্ছে লিখে নাও, আমাকে যেতে দাও।
যেতে নাহি দেব তবু যেতে হয়, তবু চলে যায়, সবাইকে যেতে হবে, কারো সময় আগে কারো সময় একটু পরে।
আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমার ছোট দুটো মেয়ে আছে, আমি না থাকলে ওদের কি হবে? আমাকে যেতে দাও, আমাকে মাফ করে দাও।
হাজার কোটি কালো টাকার মালিক সায়েম মুক্তাদের আমার মতন এক পেশাদার খুনির কাছে জীবন ভিক্ষা চাইছে। আহারে জীবন, মরতে তো একদিন হবেই, তোমার মৃত্যুটা এভাবেই লেখা আছে, কি
না না।
যাক, হাত পা বাঁধা শেষ, এই নাইলনের দড়ি ছেঁড়া সম্ভব না, এই স্কচ টেপটা মুখ বন্ধ করতে। আপনি না খুব বেশি চিৎকার করছেন।
আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
এবার ম্যাচের কাটি দিয়ে এই এক্সপ্লোশনটা হবে, আগুনে পুড়ে মরতে একটু কষ্ট বেশি হবে, বুঝলেন? তাহলে বিদায় সায়েম মুক্তাদির, গলে পড়ুক তোমার অন্ধকারের মুখোশ, তোমার গলিত পোড়া মাংসের গন্ধে মানুষের আর্তনাদ মিশে থাক।
আপনি কি ওনাকে চিনতে পারছেন?
তানভি চৌধুরী, এক্সিকিউটিভ রেলিভেন্ট বাইং কর্পোরেটস। একে আমি কখনো দেখিনি, কিন্তু চেহারাটা খুব চেনা চেনা মনে হচ্ছে।
আপনার পেশেন্ট লিস্টে মাত্র 6 জন পেশেন্টের নাম এন্ট্রি করা হয়েছে।
এরা সবাই আমার লাস্ট 6 মাসের পেশেন্ট। আমি একটা থিসিস পেপার নিয়ে কাজ করছি। এর আগে 2 বছর আমি নিউ ইয়র্কে ছিলাম এমএস করার জন্য। দেশে ফিরে এসে আমি আমার থিসিস পেপারের জন্য রিসার্চ ওয়ার্ক করছি। এখানে পেশেন্টদের সব ডিটেইলস আর হিস্ট্রি দেয়া আছে।
আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনার রিসার্চের বিষয়টা কি আমি জানতে পারি?
ক্যাপক্রেস ডেলিউশন এবং মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, মেডিকেল টার্ম, তাই নামগুলো বেশ কাঠখোট্টা মনে হবে আপনার।
সেটা কোনো বিষয় না, রোগগুলো আসলে কি যদি বুঝিয়ে বলতেন?
অবশ্যই, আমি যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি। যেমন ধরুন ক্যাপগ্রেস ডেলিউশন, এটা যাদের হয় তারা খুব কাছের একজন মানুষকে নিজের বন্ধু ভাবতে থাকে, কিন্তু বাস্তবে এটা একটা কাল্পনিক চরিত্র যার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই ধরনের মানসিক রোগীরা নানা ধরনের অপরাধ করে থাকে এবং সে বুঝতে পারে না সে এই কাজগুলো কিভাবে করছে,
সে তার পাশের কাল্পনিক মানুষটাকে তার করা বিভিন্ন খারাপ কাজের জন্য দোষারোপ করতে থাকে। মনে হতে থাকে যেন তার কারণেই সে কাজটা করছে। এই রোগটা স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত যেই মানসিক রোগীরা থাকে তাদের সাথে খানিকটা মিলে যায়। এই কাল্পনিক চরিত্রকে বলা হয়ে থাকে ইমাজিনারি ফ্রেন্ড। আপনি কার্ট কোবেনের নাম শুনেছেন?
অল্টারনেটিভ রকের পায়োনিয়ার নির্ভানার ভোকাল। আপনি নির্ভানা লেখা আমার কফি মগ দেখে ভেবেছেন আই এম এ নির্ভানা ফ্যান।
একটু বেশি ডিটেকটিভ বই পড়ার প্রভাব, যদিও আমি সাইকিয়াট্রিস্ট। যাই হোক, কার্ট কোবেনের মৃত্যু নিয়ে অনেক বিতর্ক কিন্তু আছে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। তার একটা ইমাজিনারি ফ্রেন্ড ছিল যার নাম ছিল বুদ্ধা। তার রহস্যময় মৃত্যুর অন্যতম কারণ ছিল তার এই কাল্পনিক বন্ধু।
ও, আর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার?
ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা অসম্ভব বিরল ধরনের একটা মানসিক রোগ। এই মানসিক রোগটা যাদের হয় তাদের আচরণগুলোকে আপনি বিভিন্নভাবে ভাগ করতে পারেন। ব্যাপারটা ঠিক এরকম যে একজন মানুষের ভেতরেই অনেকগুলো মানুষের বসবাস। এরা কখনো একটা ছোট্ট শিশুর মতো আচরণ করে, কখনো একজন নারী, কখনো একজন পুরুষ। তাদের মানসিক অবস্থা এক এক সময় এক এক রকমের হয়ে থাকে, কখনো শান্ত, কখনো সহজ সরল, কখনো ভয়ঙ্কর ভায়োলেন্ট আচরণ করে ওরা। এবং সে যখন এক একটা চরিত্রের মধ্যে থাকে তার আরেকটা সত্তা সম্পর্কে সে কিছুই জানে না। সে একেবারে ভুলে যায় কিছুক্ষণ আগে কি ভয়ঙ্কর একটা অপরাধ সে করেছে, কারণ তার কিছুই মনে থাকে না। ছোটবেলায় যাদের ভয়ানক ধরনের মানসিক বা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় তখন তারা নিজেদের সেলফ ডিফেন্সের জন্য ধীরে ধীরে এরকম একটা মেন্টাল কন্ডিশনে চলে যায়। এই কেসের স্টাডিতে সবচেয়ে আলোচিত যে ঘটনাটা সাইকোলজিতে জানা যায় সেটা হচ্ছে 1970 সালে। সে সময় যুক্তরাষ্ট্রে বিলি মিলিগান নামের এক ধর্ষককে আটক করা হয়। দেখা যায় একই ব্যক্তির মধ্যে 24 জন ব্যক্তিত্বের বসবাস।
ভেরি ইন্টারেস্টিং স্যার। ও, আই এম সরি, আপনাকে নাম ধরে ডেকে ফেললাম।
ইটস ওকে অফিসার।
আচ্ছা, আপনার এই 6 জন পেশেন্টের সবার কি এই সমস্যাগুলো রয়েছে?
ইমাজিনারি ফ্রেন্ড সবারই আছে, কিন্তু ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার আছে কেবল দুজনের, 14 বছরের একটা মেয়ে আর 27 বছরের এক যুবক। মেয়েটার কেসটা খুব অদ্ভুত। মেয়েটা খুব ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে তার মা আর বড় বোনকে হারায়। বছর দুয়েক আগে বাবাকেও হারানোর পর থেকে ওর মধ্যে একটা অদ্ভুত ধরনের সমস্যা দেখা যায়। সে একই সময় একই সাথে কখনো তার মা, কখনো তার বোনের ব্যক্তিত্বে চলে যায়। একবার সে তার মায়ের মতো আচরণ করে, কখনো তার বোনের মতো। নিজের সত্তায় যখন সে ফিরে আসে তার কিছুই মনে থাকে না।
আর সেই যুবকটি?
ওর নাম অনিন্দ। ছেলেটা এতিমখানে বড় হয়েছে। বয়স যখন 12 বছর এতিমখানায় একটা স্টাফকে খুন করে সে পালিয়ে যায়। আদালত সেটা প্রমাণ করতে পারেনি, তাই তাকে কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়। সেখানে 8 বছর থাকার পর সে বের হয়। কিশোর সংশোধন কেন্দ্রে খুব ভালো আচরণের জন্য সবাই ওকে খুব পছন্দ করত। সে ওখানকার স্কুলে লেখাপড়াও করে। বের হবার পর সেখানকার এক শিক্ষকের কল্যাণে সে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং খুব ভালো রেজাল্ট করে। একদিন বিশ্ববিদ্যালয়ে খুব ধরপাকড় চলছিল, এর মধ্যে একদিন ছেলেটা নিরুদ্দেশ হয়ে যায়। প্রায় 2 বছর পর সে ফিরে আসে। এই 2 বছর সে কোথায় ছিল, কি করছিল, ওর কিচ্ছু মনে নেই। বছরখানেক পর একটা বুকশপ ক্যাফেতে কাজ করা শুরু করে। ওখানে গিয়ে আমার সাথে ওর পরিচয়।
12 বছরের একটা ছেলে খুন করেছে, কারণটা কি জানতে পেরেছিলেন?
না, আমি ওর সাথে অনেকগুলো সিটিং দিয়েছি, কিন্তু এ বিষয়টাতে গেলেই ও মেন্টাল ট্রমার মধ্যে চলে যায়, যেটা আসলে লাইফ রিস্ক হয়ে যায়।
ও আচ্ছা, ওনার সাথে কি কোনোভাবে দেখা করা সম্ভব?
ওর আগামীকাল সন্ধ্যার পর আমার সাথে একটা সেশন আছে। আপনি চাইলে আসতে পারেন, কিন্তু আপনি পাশের ঘরে থাকবেন। ওর রেসপন্স বুঝে আপনার সাথে আমি ওর দেখা করিয়ে দিব। আর রিসার্চের শেষের দিকে কাজ চলছে, উল্টোপাল্টা কিছু হলে এটা অনিন্দের জন্য খুব বেশি ক্ষতিকর হয়ে যাবে।
ওকে মিস সারা, আমি বিষয়টা মাথায় রাখব। হ্যালো
স্যার, অহনা হাসানকে আনা হয়েছে।
ওকে গুড, আমি আসছি।
ওকে স্যার।
ওকে ডক্টর, কাল সন্ধ্যায় আপনার সাথে দেখা হচ্ছে।
আচ্ছা, আরেকটা কথা বলে রাখছি, অনিন্দ হ্যালিওফোবিক, খুব তীব্র আলো সে সহ্য করতে পারে না, তাই ওর হিপনোটাইজেশন মৃদু আলোতে করে থাকে।
ঠিক আছে, আমি সময় মতো চলে আসব, আর আসার আগে আপনাকে কল করব।
ওকে অফিসার, আজকে তাহলে আমি আসি।
শুভ সন্ধ্যা মিস অহনা, কেমন আছেন?
জি ভালো আছি।
আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না।
জি ধন্যবাদ।
তো আপনি কি নেবেন, চা কফি নাকি কোল্ড ড্রিঙ্কস?
না আমি আসলে কিছু নেব না, আমাকে কেন রেখেছেন সেটা যদি।
সেটা নিশ্চয়ই আপনি জানেন।
দেখুন আমি খুনের সাথে জড়িত নেই, আমি জানি না।
মিস অহনা, সালমান কাদিরের সাথে ওই দিন সন্ধ্যায় আপনি দেখা করতে আসেন। রিসোর্টের পেছনের দিকের একটা পাহাড়ি রাস্তা ধরে আপনি আসেন। আপনি বোরকা পরে এসেছিলেন। সালমান কাদিরের লোক আপনাকে গোপনে 706 নম্বর রুমে পৌঁছে দেয়। সবই ঠিক ছিল, কিন্তু মাঝরাতে আপনি সালমান কাদিরকে কিছু না জানিয়েই বের হয়ে যান। আপনি ফায়ার এক্সিট দিয়ে বের হয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা আপনি দেখতে পাননি। আর আপনি তাড়াহুড়োয় বের হবার সময় মুখ ঢাকতে ভুলে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়েই আমরা আপনাকে দেখতে পাই। এই নিন, আপনি নিজেই দেখুন।
প্লিজ প্লিজ আপনি বিশ্বাস করুন, আমি এই খুনের সাথে জড়িত নই, আমি কিছুই করিনি। এই কথা যদি কেউ জানতে পারে আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে, আমি এবছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাব না। প্লিজ আপনি বিশ্বাস করুন।
আরে আপনার ভয় পাবার কিছু নেই, আপনি আমাদের সহযোগিতা করলেই আর কোনো সমস্যা হবে না। আচ্ছা আপনি ছাড়া সেখানে আর কেউ কি ছিল বা আপনার সাথে দেখা হয়েছিল?
না আমি আসলে কাউকে দেখিনি, কিন্তু ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে যাওয়ার সময় একজনের সাথে ধাক্কা লেগেছে।
তার চেহারা কি আপনার মনে আছে?
না অন্ধকারে আমি আসলে কিছু খেয়াল করতে পারিনি, তবে কালো পোশাক পরা ছিল।
সালমান কাদিরের কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল?
তার তো অনেক শত্রু ছিল, তবে বেশ কদিন আগে একবার আমার সামনে একটা কল আসে, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া আনোয়ার সিদ্দিকীর লোক তাকে হুমকি দিচ্ছিল।
আচ্ছা ঠিক আছে মিস অহনা, আপনি এখন যেতে পারেন, তবে প্রয়োজন হলে আপনাকে আবার ডাকা হবে। আপনি শহরের বাইরে কোথাও গেলে অবশ্যই আমাকে জানাবেন। এই নিন এটা আমার কার্ড।
অনেক ধন্যবাদ আপনাকে।
সরি স্যার, পারমিশন না নিয়ে চলে এলাম, মাত্র হাতিরঝিল থানা থেকে ফোন এসেছে। ওখানে একটা পোড়া গাড়ি পাওয়া গেছে, ভেতরে একটা ডেড বডি রয়েছে, এমন ভাবে পুড়ে গেছে হাড় ছাড়া কিছুই বাকি নেই। গাড়িটা আনোয়ার সিদ্দিকের, বাংলাদেশের বিখ্যাত এক কোটিপতির। উপরমহল থেকে কেসটা আমাদের কাছে হ্যান্ড ওভার করতে বলা হয়েছে।
ও নো, একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। ইটস গেটিং ওভার নার্ভস, চলো স্পটে যাওয়া যাক।
গাড়িতে রাখা ডিজেলেই আগুনটা ধরেছে। ইঞ্জিনের ভেতর একটা হ্যান্ডমেড বোম সেট করা ছিল।
বডি পোস্টমর্টেমে পাঠিয়ে দাও। সব ঘটনাগুলোয় একটা বিষয় মিল আছে, সবগুলো খুন হয়েছে রাতের বেলা। রফিক তুমি এক্ষুনি গুগলে লুনার ক্যালেন্ডারটা চেক করো, শেষ অমাবস্যা কবে ছিল।
ওকে স্যার। স্যার আরো 15 দিন আগে
সিদ্দিক বাজারের বাতিল জিনিসের দোকানের সামনে বেওয়ারিশ লাশটা পাওয়া যায়, ঠিক পূর্ণিমা ছিল সেদিন। তার সপ্তাহখানেক পরেই খুন হয় আনোয়ার সিদ্দিকি, তারপরেই সালমান কাদির। শ্রেয়া আর সাহেব মুক্তাদির সবগুলো খুন চাঁদের আলোয়। কাকতালীয় নাকি ছকে বাঁধা খুন?
স্যার এখন কি করব?
প্রত্যেকটা খুনের সব ইনফো মিলিয়ে একটা রিপোর্ট তৈরি করো, যত তাড়াতাড়ি সম্ভব। আমি এখন একটু বাসায় যাব, আমাকে কেউ বিরক্ত করবে না।
ওকে স্যার।
হিপনোটিজম কিংবা সম্মোহন বিদ্যা মানুষকে ঘোরের মধ্যে রেখে সম্পূর্ণ একটা ভিন্ন জগতে নিয়ে যাওয়া এক অদ্ভুত জিনিস। আপনি তখন এমন এক জগতে চলে যাবেন যে আপনি শুধু তাই দেখবেন বা অনুভব করবেন যে আপনাকে দেখতে বলা হবে। অবচেতন মনে আপনি এতটাই প্রভাবিত হবেন যে আপনাকে যা বলা হবে আপনি তাই করতে বাধ্য হবেন। অনিন্দ্যের স্ট্রিট পার্সোনালিটির মধ্যে কি লুকিয়ে আছে রমিজ, নাকি কন্ট্রাক্ট কিলার রমিজের আলাদা সত্তা?
কেমন আছেন অনিন্দ্য?
আগের চেয়ে ভালো আছি।
আরে আপনার আঙুলে কি হয়েছে?
একা থাকি তো, চা বানাতে গিয়ে পুড়ে গেছে।
একা কেন, নন্দিনী কোথায়?
আমার সাথে অভিমান করে কাল বের হয়েছে, বললো এক বান্ধবীর বাসায় থাকবে।
বুঝতে পারলাম, চলেন তাহলে আপনার মনের ভেতর থেকে একটু ঘুরে আসে যা, দেখি আপনার মনটা ভালো আছে কিনা।
ওকে ডক্টর।
অনিন্দ শুয়ে পড়ুন এই চেয়ারটাতে হেলান দিয়ে, এই পেন্ডুলামটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। আজ আমরা অনেকখানি গভীরে যাব, আজ আপনার এই দরজাটা আমরা পুরোপুরি খুলে দেব। আস্তে আস্তে নিঃশ্বাস নিন, আপনার চোখের পাতা বন্ধ হয়ে আসছে, ঘুম আপনাকে আচ্ছন্ন করছে, আপনি চলে যাচ্ছেন খোলাটি আবছা আধারের এক রাজ্যে, আপনার নিঃশ্বাস ভারী হচ্ছে। অনিন্দ আপনি দরজাটা দেখতে পাচ্ছেন? খুলে দিন দরজা, কি দেখা যায়?
একটা আলোমাখা পথ, একটা গাড়ি ছুটে যাচ্ছে, ভেতর একটা মানুষ। গাড়িটা থামল, সামনে একটা মানুষ, তারপর অনেক আগুন, সবকিছু জ্বলছে, কি অসহ্য! কি নন্দিনী, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা নয়। না না, তুমি তুমি ওখানে যাবে না, নিচে পড়ে যাবে তুমি, আর যেও না। না
অনিন্দ, অনিন্দ
নন্দিনী যেও না,
আমরা ফিরে আসছি আবার আমাদের জগতে। চোখ খুলুন, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। করিমুল্লা তাড়াতাড়ি ইঞ্জেকশনটা নিয়ে এসো।
আচ্ছা, ওনার জ্ঞান ফিরতে কতক্ষণ লাগতে পারে?
খুব বেশিক্ষণ না, এটা স্নায়ু শিথিলকারী একটা নার্ভ রিল্যাক্সেন্ট। পেশেন্ট হিপনোটাইজ অবস্থায় খুব বেশি যদি ভায়োলেন্ট হয়ে যায় তখন আমরা ইনজেকশনটা দিই।
ও, উনি কোথায় থাকেন আপনি কি জানেন?
যে বুকশপে সে কাজ করে তার ঠিক আটতলায় একটা চিলে কোঠা আছে, ওখানেই থাকে, ধানমন্ডি 8 নম্বর রোডে পারমিতা বুক ক্যাফে।
ওকে।
অনিন্দর জ্ঞান ফিরেছে।
নন্দিনী, নন্দিনী, নন্দিনী।
অনিন্দ এখন একটু ভালো লাগছে আপনার?
ও পড়ে যাচ্ছিল, ও পড়ে যাচ্ছিল ডক্টর।
শান্ত হন, কিচ্ছু হয়নি। অনিন্দ উনি আমার বন্ধু নিয়াজ।
অনিন্দ খুব ভালো লাগছে আপনার সাথে কথা হয়ে।
আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছি, নন্দিনীর জন্য খুব চিন্তা হচ্ছে।
আপনি বরং বাসায় চলে যান, নন্দিনী হয়তো এতক্ষণে ফিরে এসছে। আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাকে বাসায় পৌঁছে দেবে।
না আমি যেতে পারবো।
আচ্ছা ঠিক আছে,
আমি তাহলে আসি।
ওনার চোখের সাথে একজনের খুব মিল।
আপনি কার কথা বলছেন?
জয়ন্তা রিসোর্টে যেদিন সালমান কাদির খুন হয় সেদিন হোটেল এন্ট্রি বুকে তানভীর বলে একজন এন্ট্রি করেছিল, তার যে ভুয়া ফটো আইডি পাওয়া যায় সেই লোকটার চোখ আর অনিন্দর চোখ একই রকম, শুধু রংটা ভিন্ন।
আপনি কি অনিন্দকে সন্দেহ করছেন?
এটা শুধু একটা হাইপোথিসিস মাত্র, তদন্তের স্বার্থে আমাদের অনেক কিছু ভেবে নিতে হয়।
আশা করছি আপনার তদন্তে আমি খানিকটা হলেও সহযোগিতা করতে পেরেছি।
হ্যাঁ সেটা তো অবশ্যই, আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজ তাহলে আসি, প্রয়োজন হলে আপনাকে ফোন করব।
এনি টাইম।
জি স্যার।
ধানমন্ডির 8 নম্বর রোডে পারমিতা বুক ক্যাফেতে এক্ষুনি নজরদারির ব্যবস্থা করো, একজনকে ফলো করতে হবে।
ওকে স্যার।
চলছে কুয়াশা ব্রটিও বা এগুলো আইসক্রিম সঙ্গে আছে আর যে শর্মিং, আর শেষ হয়ে গেছে দ্বিতীয় পর্ব, সময় হয়ে গেছে শেষ পর্বে যাবার, যে পর্বে লুকিয়ে আছে সব রহস্যের সমাধান। আপনি সঙ্গে আছেন আর যে শর্মিং, শুনছেন এবিসি রেডিও আর চলছে কুয়াশা ব্রটিও বা এগুলো আইসক্রিম, আর এখন শুনব গল্পের শেষ পর্ব। হোমিসাইড হেডকোয়ার্টার থেকে ফেরার পরেই অহন খুব অস্বস্তিতে পড়েছে, তার কিছুই ভালো লাগছে না। মাথাটা ঠান্ডা করবার জন্য 200 টাকিলা পাঁচ খেয়েছে। স্নায়ু স্থির হওয়া এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। এই লোকটার সাথে মাঝরাতে রিসর্ট থেকে বের হওয়ার সময় ধাক্কা লেগেছিল, সেই মনে হচ্ছে সালমানকে খুন করেছে। সে চোখটা ভোলার নয়, কেমন ঝিলিক দিচ্ছিল, কেমন খুনে দৃষ্টি। সেই রাতের পর থেকে এক ফোঁটও ঘুমোতে পারেনি। এমন একটা অশনি যেন ভর করেছে আজকের রাতটায়ও। ফ্ল্যাটের সবকটা দরজা জানলা বন্ধ করেছে, মেইন গেটের সিকিউরিটি অ্যালার্ট দুবার চেক করেছে। ফ্ল্যাটের দারোয়ানকে বলা আছে কেউ আসতে যাতে বলা হয় সে বাসায় নেই। তারপরে কি এক অজানা ভয় তাকে জেকে বসেছে, কিছু একটা অশুভ হবে, কোন একটা কালো ছায়া আছে আশেপাশে।
একটু ঘুমোতে চাই। সেই রাত 12টা থেকে দেয়ালের দিকে তাকিয়ে আছি, রাত 2টো বেজে গেল। সেই যে দুপুরের পর কিছু খাওয়া হয়নি, হয়তো সে কারণেই ঘুমটা আসছে না। দেখি ফ্রিজে কি আছে। ওয়াও, বাটারস্কচ আইসক্রিম এন্ড রেড ভেলভেট কেক, ডেজার্ট ক্যান পুল অফ ইয়োর মাইন্ড। কেকটা কিন্তু দারুণ, ডলসিভিটার রেড ভেলভেট কেক ইজ দ্য বেস্ট। আহ, কিসের আওয়াজ এটা? কে কে ওখানে? ইস, লোডশেডিং আর সময় পেল না। উফ, কি অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। জেনারেটর চালু হতে এত সময় কেন লাগছে? এটা কিসের আওয়াজ? কে কে ওখানে?
আমি, আমি রোমিও।
আমি কোথায়?
তুমি রয়েছো তোমার সুদৃশ্য স্নানঘরে, এটাকে বলা হয় বাথটাব। এখানে বসেই তোমার বন্য ঝর্ণার মতো সুন্দর দেহে জলের ধারা বয়।
কে আপনি? কে আপনি? কি চান আমার কাছে? কে আপনি?
চাইতে নয়, আমি নিতে এসেছি। বুঝে তোমার জীবনের ব্যাপ্তিকাল সেটার সমাপ্তি করতে।
প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না প্লিজ।
মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, তবু চলে যেতে হয়, তবু চলে যায়।
আপনার হাতে ছুরি কেন? এটা কি করাত? কি এসব? কি করতে চাইছেন আপনি?
মানুষের মাংস বেশ কষ্ট হয় জানেন তো, কাটতে কাটতে বেশ সময় লাগে। যদিও আপনার কাব্যিক দেহে ছুরি চালাতে একটু তো খারাপ লাগবে।
কি বলছেন আপনি এসব?
বিশ্বাস করুন, খুব ছোট ছোট টুকরা করব। প্রথমে গলা, তারপরে দুটো হাত, তারপরে পা, মাঝের অংশটা একটু ঝামেলা কিন্তু অভ্যেস আছে, সমস্যা হবে না। ওই যে দেখছেন বড় গ্যালানটা, ওটা হচ্ছে অ্যাসিড। বিখ্যাত হবার জন্য বহু পুরুষের ভোগ করা এই দেহের ছোট ছোট টুকরোগুলোতে অ্যাসিড ঢেলে দেব, নিমেষেই সব উধাও হয়ে যাবে, কেউ খুঁজেই পাবে না।
না 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 প্লিজ ছেড়ে দিন।
আর আর এটা হচ্ছে অ্যামোনিয়া, রক্তের দাগ মোছার জন্য।
না না প্লিজ, না প্লিজ।
বিদায় সুন্দরী, দেখা হবে মরণের উপায়।
জি স্যার।
কি অবস্থা, কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে কি?
না স্যার, চিলকোঠার বাড়িতে এখনো আলো জ্বলেনি, সম্ভবত বাসায় কেউ নেই। আমি একজনকে উপরে পাঠিয়েছিলাম ছদ্মবেশে খবর নেওয়ার জন্য। এখানে যে থাকে সে নাকি কাল রাতে বের হয়েছে, এখনো ফেরেনি।
ঠিক আছে, তোমরা ওখানেই থাকো, অহনা হাসানের সাথে কাল সকালে আরেকবার দেখা করতে হবে।
ওকে স্যার।
কি ব্যাপার, দরজা খুলছে না কেন?
জি স্যার, ফোন রিং হচ্ছে, কেউ ধরছে না। দারোয়ান বলল উনি কাল সন্ধ্যায় আসার পর আর বের হননি, ঘুমোচ্ছে কিনা।
ম্যানেজারের কাছ থেকে ফ্ল্যাটের ডুপ্লিকেট মাস্টার কি নিয়ে এসো, আমার কাছে বিষয়টা অন্যরকম মনে হচ্ছে।
ওকে স্যার।
দরজা জানালা সব বন্ধ করা।
মিস অহনা, মিস অহনা!
কেউ সাড়া দিচ্ছে না, ড্রয়িং রুম ডাইনিং রুম কোথাও কেউ নেই।
স্যার, বারান্দার বেডরুমেও তো কেউ নাই।
কোথায় গেল? কিরকম একটা টক আর ঝাঝালো গন্ধ পাওয়া যাচ্ছে, তুমি পাচ্ছ রফিক?
খুব সম্ভবত ওয়াশরুম থেকে আসছে।
এটা তো মেয়েদের নাইটি, কিন্তু অহনা কোথায়?
স্যার, বারান্দায় কোনো গ্রিল ছিল না, পাশের কার্নিশটা অনেক চওড়া, সে কি এখান দিয়ে নেমে গেছে?
ও মাই গড, এটা সালফিউরিক অ্যাসিড আর অ্যামোনিয়ার গন্ধ, খুব সম্ভবত অহনা হাসানের মৃতদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছে।
কি বলছেন স্যার?
এটাই ঘটেছে, এখনই ফরেন্সিক টিমকে এখানে আসতে বলো, আর তুমি আমার সাথে চলো ধানমন্ডি 8 নম্বর পারমিতা বুক ক্যাফের উপরের চিলে কোঠায়, যেখানে অনিন্দ থাকে।
ওকে স্যার।
পারমিতা বুক ক্যাফের 8 তলায় চিলে কোঠার ছোট্ট একটা ঘরে থাকে অনিন্দ। তীব্র আলো সহ্য করতে পারে না বলে পুরো ঘরে জানালা ভারী পর্দায় ঢাকা, জানালাগুলো পুরনো পত্রিকার আঠা দিয়ে লাগিয়ে অন্ধকার করে রাখা হয়েছে। একটা সাদা দেয়ালে পেন্সিল আর রঙের চক দিয়ে বিচিত্র সব নকশা করা, বেশিরভাগই ভয়ার্ত মানুষের মুখ, কোনোটা আবার ধারালো অস্ত্র, ফাঁসির দড়ি, ম্যাচের কাঠি, ঠিক যেন কোনো বিমূর্ত শিল্পীর আঁকা সুরিয়ালিস্টিক চিত্রকর্ম। একটা রকিং চেয়ার, শীতল পাটি বিছানো বিছানা, একটা লোহার ট্রাঙ্ক আর কিছু এলোমেলো পেপার কাটিং, পেন্সিল কলম কাগজ ছড়িয়ে রাখা আছে। এক কোণে একটা হারিকেন আর বড় বড় কিছু মোমবাতি, কেমন গুমোট একটা পরিবেশ। অনিন্দর মনের ভেতরের জগতের এক রহস্যময় প্রতিচ্ছবি যেন এ ঘর।
পুরনো দিনের দুই পাল্লার দরজা সহজেই খুলে গেল স্যার।
অনিন্দ আলো সহ্য করতে পারে না, তাই সবকিছু ঢেকে রেখেছে। পর্দাগুলো সব খুলে দাও, জানালা থেকে পেপারগুলো খুলে ফেলো।
ওকে স্যার।
কেরোসিন আর সেন্টেড মোমবাতির গন্ধ। রফিক, এই ট্রাঙ্কের তালাটা ভেঙে ফেলো।
স্যার, কালো রঙের শার্ট প্যান্ট জ্যাকেট, এটা খুব সম্ভবত,
এটা চোখের লেন্স সলিউশন, হেজেল ব্রাউন কালার, চশমা পরে থাকলে এটা অন্যরকম দেখায়।
স্যার, তার মানে?
তার মানে তানভীর চৌধুরী নামে যে ফটো আইডি পেয়েছি জৈন্তা রিসোর্টে, তার চোখের রং এমন, অর্থাৎ সে এই লেন্স পরেছিল।
স্যার, পেপার কাটিং আরো 6 মাস আগে শিরোনাম, মাফিয়া আন্ডারগ্রাউন্ডের অধিপত্য নিয়ে দুই গডফাদারের যুদ্ধ, সালমান কাদির বনাম সায়েম মুক্তাদির।
রফিক, এই কালো প্লাস্টিকে মোড়ানো জিনিসটা বের করো তো। .45 সাইলেন্সার স্প্রিংফিল্ড পিস্তল, রাশিয়ান জিনিস, সালমানের খুন এটা দিয়েই করা হয়েছিল।
স্যার, রামকৃষ্ণ মিশনের কেমিক্যালের দোকানের একটা রিসিট, 3 দিন আগে সেখান থেকে সালফিউরিক অ্যাসিড আর অ্যামোনিয়া কেনা হয়েছে, আর স্যার এই বইটা,
দ্য আর্ট অফ হিপনোসিস মাস্টারিং বেসিক টেকনিক বাই সি রয় হান্টার। অ্যাডভোকেট আনোয়ার সিদ্দিকীকে হিপনোটাইজ করে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল।
স্যার তার মানে অনিন্দই সব খুন করেছে?
অনিন্দ নয়, ওর নাম রমিজ কবির। আন্ডারওয়ার্ল্ডের সবাই ওকে চেনে রোমিও নামে। ওর বিরুদ্ধে মোট 15টা খুনের মামলা রয়েছে। পুলিশের হিট লিস্টে আছে অনেকদিন ধরে, কিন্তু ওর কোনো ছবি কারো কাছে ছিল না। তোমাকে একটা ছবি মেইল করছি। গতকাল ডাক্তার সারাজামানের চেম্বারে অনিন্দর ছবি তুলেছিলাম, আর এই ফটো আইডির ছবি। তুমি প্রত্যেকটা লোকাল থানায় এই ছবি পাঠিয়ে ইনফর্ম করে দাও, চেক পোস্টে পাঠিয়ে দাও, জাতীয় সব দৈনিক আর অনলাইন পত্রিকায় এই ছবি দিয়ে দাও। আই ওয়ান্ট হিম অ্যালাইভ।
ওকে স্যার।
কে কে ওখানে লুকিয়ে আছেন কেন? বেরিয়ে আসুন।
আমি লুকাই না, আমার ভেতরে ওরা লুকিয়ে থাকে।
ওরা কারা?
ওরা চরিত্র? ওরা তোমার কাছে কাল্পনিক, আমার কাছে বাস্তবের চেয়ে সত্য চরিত্র।
কে কে আপনি?
আমি আমি রোমিও।
না না, কি দেখলাম এটা? এই চেহারাটা এত চেনা চেনা কেন লাগছিল? সকাল 9টা বেজে গেছে, এতক্ষণ ঘুমিয়েছি, মাথাটা খুব ধরেছে, ফ্রেশ হয়ে এক কাপ ব্ল্যাক কফি দরকার। এখন একটু ভালো লাগছে। হ্যাঁ অনিন্দ, বলুন কেমন আছেন এত সকালে আপনি?
জি ভালো আছি। আজ তো ছুটির দিন, আপনি নিশ্চয় ফ্রি আছেন? আপনার সাথে আমার একটু কথা ছিল, আমাকে কি একটু সময় দেওয়া যাবে?
এখন সময় যাচ্ছেন?
যদি এখন বলেন আমি চলে আসতে পারি।
এক্ষুনি?
আসলে আমি এটা বলে যেতে চাই, কারণ মনে হচ্ছে আমি চিরকালের জন্য ঘুমিয়ে যাব। শেষবার ঘুমোবার আগে আপনাকে কথাটা বলা দরকার।
কি বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আসুন আপনি।
আপনি একটু কষ্ট করে বাসা থেকে বের হয়ে গলির মোড়ে সেক্টর 7 আসুন, আমি সেখানে অপেক্ষা করছি।
ঠিক আছে, আমি 15 মিনিটের মধ্যে আসছি। এই রিক্সা এখানেই থামাও, এই নাও 10 টাকা। এখানেই তো থাকতে বলেছিল, একটা ফোন করি।
আমি চলে এসেছি ডক্টর।
আরে আপনি গাড়িতে? ইয়েলো ক্যাব?
লাইব্রেরির অন্ধকার স্টোর রুমে কাজ করা ছাড়াও সপ্তাহে 3 দিন আমি রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত ক্যাব চালাই।
আজ আপনার আলোতে সমস্যা হচ্ছে না?
আপনার চিকিৎসায় আমি অনেকটা ভালোর পথে, ফোবিয়াটা কাটিয়ে উঠেছে।
আচ্ছা, আপনি যেন কি বলবেন আমাকে?
গাড়িতে উঠুন বলছি।
ওকে। আমরা কোথায় যাচ্ছি?
দেখা যাক কোথায় যাওয়া যায়।
অস্বস্তি কেন লাগছে? আজকে অনিন্দুকে কেমন অন্যরকম লাগছে।
আপনি কি কিছু ভাবছেন?
না মানে কিছু না। এ কি, আপনার শার্টের হাতায় মনে হয় রক্ত লেগে আছে।
ও হ্যাঁ, গতকাল সবজি কাটতে গিয়ে হাত কেটে গিয়েছিল, সেই রক্ত বোধহয়।
আমার একটা ফোন এসছে, অফিসার নিয়াজ। হ্যালো
ডক্টর স্যার, আপনি কোথায়?
জি, আমি একটু বের হয়েছি।
সারা অনিন্দ্যই সেই খুনি, ওর আন্ডারওয়ার্ল্ডের ছদ্মনাম রোমিও। ও খুবই ভয়ঙ্কর একজন অপরাধী। আপনার সাথে যোগাযোগ হওয়া মাত্রই আমাকে জানাবেন। সারা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
আমি রোমিও।
না,
রফিক, এক্ষুনি ডাক্তার সারার ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করো। আমি শিওর সারা এখন অনিন্দর সাথেই আছে। ফোর্সকে রেডি থাকতে বলো, আমি কোনোভাবেই আর একটা লাশ দেখতে চাই না।
ওকে স্যার।
Moderate lamentation is the right of the dead. Excessive grief, the enemy to the living. William Shakespeare. মানে জানেন তো ডক্টর?
আপনি কি চান? আমাকে এখানে কেন এনেছেন? আমার হাত পা ভাবে কেন বেঁধে রেখেছেন?
সবকিছুর কারণ খুঁজতে নেই, সবকিছুর কারণ হয় না।
আপনি কি বলতে চাইছেন?
নন্দিনী আপনাকে খুব হিংসা করে। ও বলে আমি নাকি আপনাকে অন্য রকম ভাবে দেখি।
মানে কি বলতে চাইছেন আপনি?
অভিমান করে চলে গেছে নন্দিনী, কারণ ওর ধারণা আমি আপনার প্রেমে পড়েছি।
কি সব যাতা বলছেন আপনি?
হ্যাঁ, আমি সত্যি বলছি।
আপনি ওকে ডাকুন, নয়তো ফোন করুন। আমি ওর সাথে কথা বলে ওর ভুল ভাঙিয়ে দিচ্ছি।
না, নন্দিনীর অভিমান আমাকে ভাঙাতে হবে। আপনাকে নিজ হাতে খুন করে প্রমাণ করে দেব আমি নন্দিনীকেই ভালোবাসি।
আমি ওর সাথে কথা বলতে চাই, ওকে আসতে বলুন, নয়তো ফোন করুন, আমি কথা বলছি।
আজ আপনাকে বিশ্বাস করতেই হবে নন্দিনী আছে। এই যে দেখুন, ফোনে কথা বলছি।
আরেকটা রিং তো এ ঘরে বাজছে। এ কি, অনিন্দ্য নিজের আরেকটা পকেট থেকে আরেকটা ফোন বের করছে।
নন্দিনী, তুমি ফোন ধরেছো? তুমি এইভাবে আমাকে রেখে যেতে পারলে? এ দেখো, আমি তোমার সব ভুল ভাঙিয়ে দিচ্ছি। এই যে ডক্টর সারা, এ দেখো, এই বন্দুকটা দিয়ে আমি ওর কপালের ঠিক মাঝখানে গুলি করব। আর ও আর পৃথিবীতে থাকবে না, আমি শুধু তোমাকেই ভালোবাসব।
হ্যাঁ, আমি ভালোবাসি তোমাকে। তোমাকে অন্ধকারের মাঝেই থাকতে বলেছিলাম, তুমি কেন বের হলে এই আলোতে? এখন যদি কেউ তোমাকে দেখে ফেলে, তবে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। সব দোষী লোকটার। এই সারাই তোমার সাথে ওর দেখা করিয়ে দিয়েছিল। ওকে শেষ করে দাও।
হ্যাঁ, শেষ করে দেব। আমি বলেছিলাম না নন্দিনী আছে।
This is miracle. একজন মানুষ কি করে দুটা কণ্ঠে দুটি ভিন্ন সত্তা নিয়ে কথা বলতে পারে? অরিন্দ, আপনি নিজেই নিজের সাথে কথা বলছিলেন। নন্দিনী বলে কেউ নেই, সে কেবলই আপনার কল্পনা, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই।
না 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 না, আপনি মিথ্যা বলছেন। আছে, নন্দিনী আছে।
নেই, সে নেই, সে কেবল আপনার একটা পরাবাস্তব কল্পনা।
আমি আছি মৃত্যুর সাথে মৃত্যুকে রচনা করতে।
একজন মানুষের মাঝে তিনজন মানুষের বসবাস, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। এ খুনি সত্তার জন্ম মাত্র 12 বছর বয়সে।
হ্যাঁ, আমি খুনি। একটা করে মৃত্যু আমাকে আনন্দ দেয়। মকবুলকে প্রথম খুন করি, ও রাতে আমাকে ছাদের উপর নিয়ে গিয়েছিল, আমাকে পেছন থেকে মুখ চেপে ধরল, খুব খুব খারাপ কিছু করছিল। আমি ধাক্কা দিই আর ও নিচে পড়ে যায়। রডের উপর কেঁথে যাওয়ায় ওর ক্ষতবিক্ষত লাশটা আমাকে সেদিন খুব আনন্দ দিয়েছিল। আমি না মানুষের ভিতরে পশুত্বর আনন্দ খুঁজে পেয়েছিলাম। আমি নিজের মাঝেই খুঁজে পেয়েছি প্রতিশোধ নেবার অস্তিত্ব।
অনিন্দ, আপনি শুধুমাত্র অনিন্দ। রোমি যে নন্দিনী, এরা কেবলমাত্র কাল্পনিক চরিত্র।
আমরা সবাই থাকি অনিন্দের মাঝে, ভালোবাসার নন্দিনী হয়ে, দারুণ প্রতিশোধের রমিজ হয়ে, আমরা পরাবাস্তবের বাস্তবতা।
মিথ্যে মিথ্যে, তোমরা সবাই মিথ্যে।
না, এক্ষুনি এই গুলিটা তোমার কপাল ভেদ করবে,
আর তুমি হারিয়ে যাবে বিচ্ছেদের অতলে।
হ্যান্ডস আপ, নড়বেন না অনিন্দ। সারা, আপনি ঠিক আছেন?
ডোন্ট শুট প্লিজ।
চলো নন্দিনী, আমরা চলে যাই সসীম থেকে অসীমে।
যে অবিশ্বাস্য ঘটনা সারা দেখল তার ব্যাখ্যা প্যারাসাইকোলজির কোন লজিকই ব্যাখ্যা করতে পারে না। একটা মানুষের মাঝে তিনটি সত্তার ভিন্ন ভিন্ন অবস্থান, অনিন্দর পাশে ওই দুটো ছায়া, অনিন্দর মুখ থেকে কখনো নন্দিনী কখনো রমিজের হয়ে কথা বলা, কি ব্যাখ্যা দেয়া যায় তার? কিছু ঘটনা ব্যাখ্যাতীত ভাবেই থেকে যায় অমীমাংসিত রহস্য হয়ে।
অফিসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে...
প্লিজ, ওটা আমার ডিউটি ছিল। এখন কেমন আছেন?
আছি ভালোই। সপ্তাহখানেকের বেড রেস্ট আমাকে একদম আলসে করে দিয়েছে।
এক্সকিউজ মি, হ্যালো
স্যার, কাল রাতে একটা এনকাউন্টার হয়েছে, ডেড বডির ছবি পত্রিকায় এসেছে, আপনি কি একটু দেখবেন?
এনিথিং সিরিয়াস?
স্যার, আপনি পত্রিকাটা একটু দেখুন।
ওকে।
কোনো সমস্যা?
না, মানে আজকের পত্রিকাটা...
এই যে নিন আজকের পত্রিকা।
আজ গভীর রাতে রাজধানীর দিয়াবাড়িতে এনকাউন্টারে কুখ্যাত সন্ত্রাসী রমিজ কবির ওরফে রোমিও নিহত।
আমি দেখি খবরটা। এটা কি করে সম্ভব? এটা তো অনিন্দ। তাহলে সেদিন যাকে মারা হলো সে কে ছিল?
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, চলছে কুয়াশা, ব্রট ইউ বাই ইগলু আইসক্রিম, আর সঙ্গে আছি শারমিনা। শেষ হয়ে গেল। এতক্ষণ ধরে যে গল্পটি শুনছিলেন তার নাম হচ্ছে তিন। এর নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ আর কার্তিক। বিভিন্ন চরিত্রের অভিনেতা অভিনেত্রীদের নামগুলো হচ্ছে: নন্দিনীর চরিত্রে ছিল প্রিয়ন্তী, অনন্দের চরিত্রে সাইফ, নিয়াজ হকের চরিত্রে মঞ্জুর, রফিকের চরিত্রে রিফা, সারা জামানের চরিত্রে নিতুল, রমেশ কবিরের চরিত্রে রেহান, শ্রেয়া চরিত্রে সোহার, সালমান কাদেরের চরিত্রে সেতু, সাই মুক্তাদের চরিত্রে কার্তিক এবং অহনা হাসানের চরিত্রে তামা। এই ছিল আজকে কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে আবার একই সময় হাজির হচ্ছে কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশার আরো একটি গল্প নিয়ে। আপনারা এতক্ষণ ছিলেন কুয়াশায়, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। আমি শারমিন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি।